برای فبروری 2016 غازی امدادالدین صاحب رحمت الله علیه برشان الله مجدی نواخلی درستپورن اصلاحی بیان پیش کردن شیخ الحدیث عارف بالله حضرت اقدس حضرت سولان اشرف عبدالمتین بن حسین صاحب دامت برکت الله علیه
اخوان আপনাদের সামনে আল্লাহ رب العالمین এর محبت مقام অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদরীব পেশ করবেন আমার প্রাণ প্রিয় শেখ মুর্শিদ খুদবে আলম আরিফ বিল্লাহ রুমি জামানা তরজমানে আজাদের শেখ কামিল হযরতুল আন্নাম হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন বারাকাল্লাহু ফি হায়াতিহি তাইয়্যিবা
এই তো ছবি তুলবেন না এবং ভিডিও করবেন না যে গুনাহের কাজ অনেকে আপনি এগুলো করে আল্লাহকে রাজি করার ফিকির করি আল্লাহকে নারাজ না করি আল্লাহ আমাদের তৌফিক দেন আবেগ সরি আবেগে কাজ হয় না আল্লাহ রসুলের হুকুম এবং তরিকার উপরেই মানুষের জিন্দগির কাম জানি
আলহামদুলিল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال تعالى واعبد ربك حتى يأتيك اليقين صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم يا ابن عمر كن في الدنيا كأنك غريب غابر سبيل عد نفسك من أهل القبور وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر وقال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما إنما ورثوا العلم أو كما قال رسول الله صلى الله عليه وسلم أنفعنا هذا কাফি গরম হয়ে গেছে আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করেন আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাত মঞ্জুর করে জাহান্নাম থেকে আল্লাহ পাক আমাদেরকে নাজাত দান করে আল্লাহ মহব্বত মারিফত নসিব করে আমার ভাইয়ের দুনিয়াতে পশুরাও বাস করে শিয়াল বিড়াল তারাও বাস করে জন্তু জানোয়ার জঙ্গলে তারাও বাস করে মানুষও এই পৃথিবীতে বাস করে জন্তু জানোয়াররা মৃত্যুর পরে মাটির সঙ্গে মিশে যাবে কিন্তু মানুষ মাটির সঙ্গে মিশবে না মানুষের দুইটা ঠিকানা জান্নাতে যাবে না হয় জাহান্নামে যাবে আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাত মঞ্জুর করে জাহান্নাম থেকে আল্লাহ পাক আমাদেরকে বাঁচান আল্লাহ আমাদের হেফাজত করে আমার ভাইরা মানুষের জিন্দগি অনেক লম্বা হয় না অল্প কিছুদিনের জিন্দগি মানুষ কয়েকদিন দুনিয়াতে থাকে দুনিয়ার থেকে মানুষ বিদায় হয় এবং বিদায় হওয়ার যে সুর সেটাও বড় করুণ মনে হয় যে বাবা ইন্তেকাল করে
সন্তানরা বাবাকে নিজ হাতে মাঠের মধ্যে দাহন করে, সন্তানের মৃত্যু হয় বাবা নিজ হাতে সন্তানকে দাহন করে, মায়ের ইন্তেকাল হয় সন্তানরা নিজ হাতে মাকে মাঠের মধ্যে দাহন করে। বড় করুণ দৃশ্য সেটা। এবং ছেলেরা দুটি ছেলে তো কবরের মধ্যে নামে, আমার মা আমি নামাবো, ফের নামায় ফের নিচে রাখে মাটির মধ্যে আর উপর থেকে মাটি চাপা দিয়ে দেয়। কি এক আজীব জিন্দগি, ওখানে সাথী কে, ওখানে দেখাশোনা করবে কে, বিছানা কোথায়, বালিশ কোথায়, হ্যাঁ ওখানে আলো কোথায়, সঙ্গী কোথায়, কিছুই তো নাই ভাই। আমার প্রিয় বন্ধুরা, পবিত্র পুরাণে মহান রব্বুল আলামিন বলছেন যে বন্ধুরা আমি আল্লাহর হয়ে জিন্দগি কাটা লহমুল বসল হায়াত দুনিয়া রহিল আখেরা, ওদেরকে সুখে রাখার জন্য আমার পক্ষ থেকে সুসংবাদ, দুনিয়ার জিন্দগি তো আখেরাতের জিন্দগি তো লহমুল বসরা, তাদের জন্য সুসংবাদ দুনিয়াতেও এবং আখেরাতেও। আমার ভাইয়েরা দুনিয়াটাকে এমনভাবে দুনিয়ার জিন্দগি কাটায় যে আসমানের মালিক, জমিনের মালিক, চাষিদের মালিক আল্লাহ যেন আমাদের উপর খুশি হয়ে যান, রাজি হয়ে যান। যেই বান্দার উপর আল্লাহ রাজি হয়ে গেছে সে হাজার লাখ কোটি বাদশাহী একসঙ্গে তার নসিব হয়ে গেছে। আল্লাহ রাজি তো সব আছে, আল্লাহ নারাজ তো সব বরবাদ হয়ে গেছে। মৌলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ এই ভারতের যে বহু বড় এক আলিম ফকির মুহাদ্দিস মুফাসসির আরেফ কামিল বহু বড় বুজুর্গ ওলিয়াল্লাহ ছিলেন, তার কথাটাকে তার খলিফা খাজা আব্দুল হাসান মজদুর রহমতুল্লাহ এই এভাবে বয়ান করছেন যে প্রিয় মাওলা যত মেয়েরা তুষার মেয়েরা ফলক মেয়েরা জমি মেয়েরি, হে আল্লাহ যদি আপনি আমার হয়ে যান তো সবই আমার, আপনি আমার হলে আপনি আমার তো সবই আমার, আপনি আমার হলে আসমানটা আমার, এই জমিন আমার, এই পৃথিবী পুরোটাই আমার। আগের একটু নেহি মেয়েরা তো কুয়াশায় নেহি মেয়েরি, মাওলা যদি আপনি আমাকে বাদ দিয়ে দেন আমার উপর নারাজ হয়ে যান তো আমার আর কিছুই, আমি শেষ, আমি ধ্বংস, আমি বরবাদ। সর ভাইয়ের জন্য আসল কাম হলো আল্লাহকে রাজি করা, আল্লাহকে খুশি করা। আল্লাহকে রাজি খুশি করার জন্য হাজার হাজার ধন সম্পদ ব্যয় করতে হয় না, আল্লাহকে রাজি করার জন্য কাজ করতে হয় একটা, যে নিজের মন মতো না চলা, আল্লাহ পাকের পছন্দ মতো চলা, এবং নিজের ইচ্ছা মতো নিজেকে না সাজানো, রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের সুন্নতের আলো দ্বারা জীবনটাকে সাজানো। আমার কথা বুঝতেছেন ভাই? কাল এতটুকু যে দিন রাত ফিকির থাকে আল্লাহকে রাজি করার জন্য, যেখানেই থাকি পৃথিবীতে, ঘরে থাকি, বাইরে থাকি, অফিসে থাকি, আদালতে থাকি, দোকানপাটে থাকি, খেত খামারে থাকি, দুনিয়ার কাজ করা নিষেধ না, কিন্তু আল্লাহকে ভুলে যাওয়া নিষেধ। হ্যাঁ, মা হাজার কাজ করেন যখন, ঘরের কাজ, বাইরের কাজ, এবং পুকুরের মধ্যে কাজ, পুকুরের ঘাটলাতে কাজ, কিন্তু ছোট্ট একটা সন্তান, ছোট্ট শিশু ঘরের মধ্যে এক জায়গাতে রাখা আছে, মায়ের মন ওই সন্তানের কাছে পড়ে থাকে, কাজ করে কিন্তু কাজের ভিতরে দিল ওই বাচ্চার সঙ্গে, মানে প্রিয়জন যেভাবে মন তার সঙ্গে লেগে থাকে, মন তার কাছে পড়ে থাকে। আমার প্রিয় বন্ধুরা, থাকবো আমরা দুনিয়াতে কিন্তু এই অন্তরের দুনিয়াতে না লাগে, অন্তর অন্তরে থাকবে মহান আল্লাহ। হ্যাঁ, অন্তরের ধ্যান, অন্তরের মায়া মহব্বত, অন্তরের বেকুলতা, দিল আল্লাহর মহব্বত হার জায়গায় বেচাইন থাকে। আমি মুসলমান ভাইদেরকে ওসিয়ত করি, উপদেশ দিই যে ভাই দুনিয়ার যে কোনো জায়গাতেই থাকো, এক মুহূর্তের জন্য আল্লাহকে না ভুলো, আল্লাহর মহব্বতে সর্বদা বেচাইন থাকো, বেকারার থাকো। হিন্দু এক বুজুর্গ ছিলেন টেরিটরিকা চিস্তিয়া কাদেরিয়া নকশবন্দিয়া সোহরবর্দিয়া, টেরিটরিকার বিখ্যাত বুজুর্গ ছিলেন হযরত হাজী ইমদাদুল্লাহ
মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, তিনি কাবা শরীফের গেলার ধরে টানতেন এবং রব্বুল আলামিনকে বলতেন যে তুজি কো জো ইয়াতাল্লাহ ফরমা না দেখা বরাবর হ্যায় দুনিয়া কো দেখা না দেখা। প্রিয় মাওলা, এই দুনিয়াতে আসলাম, দুনিয়াতে থাকা অবস্থায় যদি আপনাকে সন্তুষ্ট করতে না পারলাম, আপনাকে রাজি করতে না পারলাম, আপনার নূর এই অন্তরে হাসিল করতে না পারলাম, তো আমার দুনিয়ার জিন্দগিটা সম্পূর্ণ বৃথা। দুনিয়াতে মানুষের এই জিন্দগি পশুর জিন্দগির মতো না হওয়া চাই। জানোয়ার খায় আর কিছু বুঝে না, কাজে থাকলো সারাদিন, প্যাট ভরলো রাত্রে একটু আরাম করলো, সকালে উঠলো আবার খাওয়া আরম্ভ করলো। আমাদের গাঁও গ্রামে যখন আমি ছিলাম ছোটবেলা, তা আমাদের খড়ে গোয়াল ঘরে গরু ছিল। তা আমি স্কুল থেকে ছোটবেলা, এরপরে মাদ্রাসা থেকে যখন আসতাম, তো গরু চড়ানোর শখ যাচ্ত, বিকালবেলা নিয়ে ওরে খুব খাওয়াইতাম, দুধের গাভী ছিল, খুব খাওয়াইতাম। যতক্ষণ না ওর পেট একদম উঁচু উঁচু হয়ে যায় টাইট, আমি বুঝতে টিভি দেখতাম যে টাইট হলো কিনা, তো একদম পেট ভর্তি হয়ে গেলে তখন ওরে নিয়ে আসতাম বাসায়, বাড়িতে নিয়ে আসতাম। আবার ভোরবেলা পেট খালি আর কোনো কাজ তো নাই, না তেলাওয়াত না জিকির, গরু কি রাত্রিবেলা তাহাজ্জুদ করে, হ্যাঁ না নামাজ পড়ে, না কোনো উজু করে, না ওর কোনো গোসল ফরজ হয়, না কিছু এরকম তো কিছু নাই, না ওর উপরে যাকাত ফরজ হয়, না ও হজ করে, না উমরা করে, না কোনো হালাল হারাম খাওয়া এটা তার বুঝে আসে। হ্যাঁ আমার মনিবের ক্ষেত্রটা খাবো, কিন্তু আশপাশের কারো ক্ষেত্রে আমি কখনো খাবো না, এটা যায়গি নেই, বা কমপক্ষে এটা মকরুত আনি বা মকরুত আনছি, এগুলো বুঝে ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা বুঝে, কিছুই বুঝে না। গরু বেচারা তো গরু, হ্যাঁ জানোয়ার তো জানোয়ার, মানুষকে আল্লাহ পাক জেলা জেলাল ও মানওয়াল জ্ঞান দান করছেন, বুঝ দান করছেন, ভালো মন্দ জানার চিনার বুঝার, তো মানুষের উপর দায়িত্ব যে মানুষ এই পৃথিবীতে বাস করবে, কিন্তু থাকবে পৃথিবীতে, চলবে পৃথিবীতে, এবং হালাল উপার্জনে ব্যস্ত থাকবে পৃথিবীতে, কিন্তু দিল থাকবে সর্বদা মহান রব্বুল আলামিনের সঙ্গে। হযরত হাকিম মুহাম্মদ মুজাদ্দিদুল্লাহ মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি একবার ইন্ডিয়াতে থানা ভবনে তার খানকা থেকে বাসায় যেতেছিলেন, তো রাস্তার মধ্যে হঠাৎ দাঁড়ায় গেলেন, চলার পথে দাঁড়ায় গেলেন, পকেট থেকে পেন্সিল বের করলেন, কাগজ বের করলেন, দাঁড়ায় দাঁড়ায় কিছু লিখলেন, এরপরে আবার বাসার দিকে হাঁটতে শুরু করলেন। তার সঙ্গে ছিলেন হযরত মুফতি শফিসার রহমতুল্লাহ আলাইহি, অনেক বড় আলেম, কিন্তু হযরত থানভীর খলিফা। তিনি বললেন যে হযরতজি কি লিখলেন আপনি এখানে দাঁড়ায়, ঘরে গিয়ে লিখতেন বসে আরামসে, রাস্তার মধ্যে কেন আপনি এই লেখালেখির কষ্ট করলেন? হযরত হাকিম মুহাম্মদ থানভী রহমতুল্লাহ আলাইহি বললেন যে মিয়া শফি, একটা জরুরি কথা আমার মনে পড়লো, ওই কথাটা আমি কাগজে লিখলাম, কারণ যদি না এই কথাটাকে কাগজের মধ্যে লিখতাম, তো আমার এই এই বাসার যাওয়ার আগ পর্যন্ত এই মনের মধ্যে একটা অস্থিরতা থাকতো, যে এই জরুরি কথাটা না বলি, জরুরি কথাটা না বলি, কথার দিকেই মন থাকতো। মিয়া শফি, এই দিনটাই কাজের জন্য না, কথা স্মরণ করার জন্য না, এবং দুনিয়া স্মরণ করার জন্য না, এই দিন তো কেবল মাওলাকে স্মরণ করার জন্য। এজন্য আমি জরুরি কথাটাকে লেখা কাগজের ভিতরে হেফাজত করছি, যাতে আমার দিলটা খালি হয়ে যায় আল্লাহর জিকিরের জন্য, আল্লাহর স্মরণের জন্য। শুনতেছেন ভাই? নাসাই শরীফে হাদিস আছে যে কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয়াসকুরুল্লাহ ফি জামিই আহয়ানিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন যেখানে থাকতেন, যে হালে থাকতেন, সর্বদা আল্লাহ পাকের ধ্যানে, আল্লাহ পাকের জিকিরে মজগুল থাকতেন, আল্লাহকে নিয়ে ব্যস্ত থাকতেন। আমার ভাইরা, কেউ ব্যস্ত হয় কুকুর নিয়ে, কুকুরটা একটা সঙ্গে সঙ্গে থাকে, এটা নিয়ে নিয়ে ঘুরতে থাকে, এর খাওয়া, এর পালে, এর যত্ন নেয়, এর জন্য কর্মচারী রাখে, কেউ দুনিয়া নিয়ে ব্যস্ত, কুকুর নিয়ে ব্যস্ত, কেউ মদের বোতল নিয়ে ব্যস্ত, কেউ কোনো নারীর সঙ্গে উল্লাস নিয়ে ব্যস্ত, আর আল্লাহর জওয়ানা সর্বদা আল্লাহকে নিয়ে ব্যস্ত। মাজগাল আহলে দিল কা আস্তর বাদ ঈমান কি বাদ বানি হে। আবার মুর্শিদ কুতুব আলম আরে বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন যে আল্লাহর জওয়ানাদের কাজ হলো দিন রাত, ব্যস্ততা হলো দিন রাত, কিভাবে আমার আল্লাহ আমার উপর রাজি হয়ে যান, খুশি হয়ে যান। আরে ভাই, উজু করলো তো আল্লাহ খুশি। কাফের মসজিদের কোনো উজু নাই, উজু আছে ভাই? কাফেরদের কোনো উজু উজুর ব্যবস্থা আছে? চীন গেছে বাংলাদেশ থেকে এক বড় ব্যবসায়ী, তো ওখান থেকে আমাকে ফোন করলো যে এখানে কি অবস্থা বুঝি না, আর কি ব্যাপার, বাথরুমে কোনো পানির ব্যবস্থা নেই। কেন? তাহলে বাথরুমে কোনো পেশা পায়খানা করে পানি দিয়ে ইস্তেমাল করবে এরকম কোনো সিস্টেমই নেই। কি আছে, টিস্যু নাকি, ওইটা ইস্তেমাল করলো, এরপর স্প্রে করে দিল। কি কঠিন এক চেতনা, কি নিচুতা, কি কল্পনাই করা যায় না। মুসলমানদের জন্য তো আল্লাহ মানবতাকে বিধান দান করছেন, মানব জাতি যদি এটাকে অনুসরণ করে কি সুন্দর পবিত্র জিন্দগি। মহান রব্বুল আলামিন পবিত্র, তিনি পবিত্র থাকা পছন্দ করেন। বান্দা অপবিত্র থাকবে আল্লাহ পাক এটা পছন্দ করেন না। গোসল ফরজ হয়ে গেল, এরপরে সে গোসল করে নিল, এই না যে 8-10 ঘন্টা এইভাবে নাপাক অবস্থায় পড়ে আসে। যা যখন শরীর নাপাক হলো, পরিষ্কার করো, পবিত্র করো। আল্লাহ তাআলা পবিত্র থাকা পছন্দ করেন। আত্মহুর সত্র ইমান, ইমান একজন মুমিনের ইমান জিন্দগির অর্ধেকটাই হলো পবিত্রতা। পবিত্রতাই পবিত্রতা, পবিত্রতাই পবিত্রতা। উজু গেল তো ফের উজু করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্না উম্মতি ইউদাউনা ইয়াওমাল কিয়ামতি হুররা মুহাজ্জালিনা মিন আসারিল উযু। কিয়ামতের দিন আমার উম্মত যে আসবে হাশরের ময়দানে, তো তার উজুর অঙ্গ প্রত্যঙ্গ গুলো নূরে ঝলম করতে থাকবে। শুনতেছেন ভাই? এবং আরেক হাদিস আছে যে মিন আসার উযু ওয়াসসালাত, যে বান্দা যে আল্লাহ পাকের জন্য উযু করত এবং নামাজ আদায় করত, উযুর এই কারণে এবং নামাজের কারণে উযু এবং নামাজের অঙ্গগুলো নূরে ঝলম করতে থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন। বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসসালাতু নূর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নামাজ পুরোটা নূরই নূর, নূরই নূর, নূরই নূর। ভারত এক বুজুর্গ ছিলেন হযরত মাওলানা ফজলুর রহমান গঙ্গুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি, বহুত উচ্চ মানের ওলি আল্লাহ, বড় আলেমে দিন। সেই জমানাতেই বুখারী শরীফ পড়েছেন। আজকে তো বুখারী শরীফ পড়ানোর জন্য যুবক যুবক মাওলানা সব বুখারী শরীফ পড়ায়। ওই জমানাতে সে অনেক উঁচু মানের আলেমরা বুখারী শরীফ পড়াইতেন, যে কোনো আলেমকে বুখারী শরীফ পড়াইতে দেওয়া হতো না। সেই যুগে বুখারী শরীফ পড়াইতেন এই হযরত মাওলানা ফজলুর রহমান গঙ্গুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি। তিনি একবার হযরত হাকিমুল মাওলানা আসামি ফারুক রহমতুল্লাহ আলাইহিকে বললেন যে মাওলানা শুনো, তোমাকে আমি আমার একান্ত গোপন কথা আজকে বলবো। আমি এটা সকলের কাছে বলার বিষয় তো না, তুমি আমার বহুত খাস লোক, তোমাকে আমার ভিতরের কথাটা বলি শোনো। কে জব মে সিজদা করতা হুম তো মুঝে এসা মালুম হতা হ্যায় কি মেরা আল্লাহ মেরা প্যার লে রাহা হ্যায়। মাওলানা যখন আমি সিজদা করি তো আমি উপলব্ধি করতে থাকি সিজদার মধ্যে আমার মাওলা আমাকে আদর করতে থাকে। শুনতেছেন ভাই? আরে মিয়া কি সে জিন্দগি, বাচ্চাকে যেরকম মা আদর করে, হ্যাঁ কপালে চুমা দেয়, গালে চুমা দেয়, গালের মধ্যে হাত রেখে এই পাশে ও পাশে আদর করে, বুকে চাইপে ধরে ধরে, তো বাচ্চা খুশি হয়ে হাসতে থাকে, খিলখিল খিলখিল করে হাসতে থাকে, ফুর্তি, তার খুব আনন্দ। হ্যাঁ, যে মা এরকম আদর করতেছে, মায়ের চোখের চাহনি দেখলো সে খুশিতে বাগবাগ হয়ে যায়, মা একটু আদর করে দিলে খুশিতে বাগবাগ হয়ে যায়। আমার প্রিয় বন্ধুরা, এই দুনিয়ার হারাম রাস্তা যারা ত্যাগ করে দেয়, নাফরমানির পথ যারা ত্যাগ করে দেয় আল্লাহর জন্য এবং আল্লাহর হুকুম আহকাম মোতাবেক জিন্দগি কাটায়, আল্লাহর সব আউলিয়াদের অন্তরে আল্লাহ পাক এমন এক রুচি দান করেন। আরে মিয়া দিনদার, আল্লাহ পাকের মায়া মহব্বতের নজর তারা উপলব্ধি করতেই থাকেন। হ্যাঁ, উপলব্ধি করতে থাকেন, অনুভব করতে থাকেন, আমার মাওলা আমাকে খুব আদর করতেছেন, মায়া মহব্বত করতেছেন। হ্যাঁ, ভারত এক বুজুর্গ ছিলেন হযরত মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব এলাহাবাদি রহমতুল্লাহ আলাইহি, নকশবন্দী তরিকার বিখ্যাত বুজুর্গ ছিলেন, বড় উচ্চ মানের ওলি কামিল ছিলেন ভাই। তো এই বুজুর্গ যখন কথা বলতেন না,
মানুষদের সঙ্গে দিনের কথা বলতেন, তো উনি উপলব্ধি করতেন যে আমি বলতে চাইলে তাজা তাজা আল্লাহ পাক অন্তরে ঢালতে থাকে বৃষ্টির মতো। তো উনি তখন বলতেন, ম্যাম উনকা না হতা তো মিলতা মুঝে না, আমি যদি মাওলার না হইতাম, তিনি যদি আমাকে পছন্দ না করতেন, আমাকে ভালো না বাসতেন, এই আসমানি দামি দামি দৌলত তিনি যিনিকে আমাকে দিতেন, এত সব আসমানি দৌলত আমাকে দান করেন, এটাই প্রমাণ যে তিনি আমাকে ভালোবাসেন। শুনতেছেন ভাই, আল্লাহ তাআলা আল্লাহর মহব্বত আমাদের সকলকে নসিব করেন। আমার ভাইরা, মাওলানা জালালুদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, পারশানে জাহান আজমত রবি বোনা বন্দার সরাদ বন্দেগি, দুনিয়ার রাজা বাদশারা আল্লাহ থেকে দূরে সরে গিয়ে তারা খালি দুনিয়া দাঁড়িয়ে ব্যস্ত, ওরা আল্লাহ পাকের বন্দেগির কোনো মজা পায়নি, সেজদার কোনো মজা পায়নি। মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে, শোনো আমি তোমাদেরকে বলি, লেখ দাও কে সেজদায়ে পেশে খোদা, হুস্তর আয়াত আজ সদ বুল কাতরা, হে মানুষ যদি গায়ুল্লাহর গুণা ত্যাগ করে আল্লাহ পাকের সামনে সেজদা মজবুল হও, আল্লাহর কসম এক সেজদার মধ্যে শত শত বাদশাহের চেয়ে বেশি মজা আল্লাহ তোমাকে দান করবে। শুনতেছেন আমার ভাইয়া? হযরত ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, তিনি একবার মক্কা মুকাররমাতে মসজিদুল হারামের ভিতরে, মসজিদুল হারামের কাবা শরীফের সামনে ইবাদতে মজগুল, রাত্রিবেলা নামাজ পড়তেছেন, নামাজ পড়তেছেন, নামাজ পড়তেছেন। সেই জমানাতে এরকম বিদ্যুতের ব্যবস্থা তো ছিল না, কারেন্টের বাতি টাতি ছিল না, তখন বাতি জ্বালাতে জায়তুনের তেল দিয়া, আর জায়তুনের তেল ছিল অনেক দামি, এজন্য এই বাতি নিভে দিয়া সবাই বাসায় চলে যেত। এখন ওই যে ওখানে খাদেম ছিল, খাদেম বেচারা দেখেছে ইমাম আজম আবু হানিফা মামলার জীবনীতে এই ঘটনা দেখছিলাম, খাদেম অপেক্ষা করছে যে কে এই মানুষটা, এ তো নামাজটা শেষ করতো যদি আমি বাতি নিভে দিয়ে বাসায় চলে যেতাম। অপেক্ষা করতে 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 দেখা যায় না, এই খালি নামাজ পড়তেই আছে, নামাজ পড়তেই আছে, নামাজ পড়তেই আছেন। এই হযরত ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাত্রিবেলাতে নামাজে মজগুল হতেন, সারা দুনিয়া থেকে আলো হয়ে আল্লাহর সঙ্গে এত মজগুল হতেন যে ইমাম শামসুদ্দিন জাহাবি রহমতুল্লাহ আলাইহি সিয়ারু আলাম দুবেলা কিতাব লিখছেন যে ভোর রাতে দুই রাকাত নামাজের মধ্যে হযরত ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি 30 পারা কোরআন খতম করে ফেলছেন। এসবের মানুষদের সাম ছিল ভাই, লজ্জাতে দূর জাহান মেলি উনকে গালাম সে মুঝে। উসকে পারি বয়াচা রাতে দূর জাহান মেলি এক বুজুর্গ আরেকের কারণে তিনি বলেন যে, কোরআনে করিম যখন আমি তেলাওয়াত করি আল্লাহর কসম আমি দুজাহানের মজা একসঙ্গে পাই, যে কোরআনে পাকের মধ্যে এত স্বাদ এত মজা, আল্লাহ আল্লাহ জি পিতাম ভাই কোরআন শরীফ, আল্লাহ নূর সামাওয়াত ওয়াল আরদ, মাসাল নূরি কামিশকাত ফিহা মিসবাহ আল মিসবাহ ফি জুজাজা আল জুজাজা তু কাআন্নাহা কাওকাবুন দুররিয়্য। কোরআন শরীফের কথা এমন আজীব যে বহু আজীব মামলা ভাই, কোরআন মানুষকে মানুষের দিককে পাগল বানায় ফেলে, বাহারে আলম হুসনস দিল জান তা জমিদ আর বরং আসাদ সুরতা বহু আর বাদ মানার। আবার ভাই কোরআন শরীফ এত সুন্দর কিতাব, এত নূরওয়ালা, আল্লাহর কসম সারা জাহানের ফুল এত সুন্দর না, সারা জাহানের সবগুলো ফুল একত্রিত গুলো যত সুন্দর, আল্লাহর কোরআনের এক একটা আয়াত তার চেয়ে বেশি সুন্দর। শুনতেছেন ভাইয়া, কোরআন শরীফ আশ্চর্য কিতাব মিয়া, আল্লাহ তাআলা কোরআনের পাকের আজমত, কোরআনের পাকের মহব্বত আমাদের সকলকে নসিব করে, সমস্ত মুসলমানকে কোরআনের পাকের আজমত মহব্বত নসিব করে। এই কোরআন সেই কিতাব যার আলোর বরকতে মানুষ অনন্তকাল জান্নাতে ফেরদৌস থাকবে, এই কোরআনের পাকের নূরের বরকতে অনন্তকাল জান্নাতুল ফেরদৌস নসিব হবে। হ্যাঁ, আমার ভাইয়েরা আজকে
অনেক মানুষরা কোরআন কারিম শিখে না, কোরআন পাক নিজের বাচ্চা থেকে শিক্ষা দেয় না, জন্মের পরেই তার চিন্তা থাকে এটাকে শিক্ষিত বানাবো, চাকরি বাকরি করাবো, ব্যবসা করাবো। আমার প্রিয় বন্ধুরা, এই আল্লাহ পাককে আমাদেরকে বানাইছে চাকরি বাকরি করার জন্য, ব্যবসায়ী করার জন্য। ব্যবসা তো কাফের বসে করে, টাকা পয়সা ফ্যাক্টরি মালিক তো কাফের বসে হয়, দল দৌড়ে তার দাপট তো কাফের বসেদেরকে আল্লাহ পাক দান করেন। নমরুদ বড় দাপটওয়ালা ছিল, কিন্তু সেই দাপটের পরিণতি কি হলো? ফেরাউন বড় দাপটওয়ালা ছিল, সেই দাপটের পরিণাম কি হলো? কারুন বড় ধন সম্পদের মালিক ছিল, সে সম্পদের পরিণাম কি হলো? আমার ভাইয়ের হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলার গলার মধ্যে ফাঁসি যে ফাঁস দিয়া রশি দিয়ে বাঁধে, তো কাফের মুর্শিদের বাচ্চারা রাস্তা রাস্তা চেঁচাইতে থাকতো, অত্যাচার ধুলো করতে থাকতো, কিন্তু সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ পাক কি মাকাম দান করছে? হ্যাঁ, কোথায় তো সে দাপট, আর কোথায় সে এত বড় ক্ষমতা, আর কোথায় অসহায় এক কমজোর দুর্বল বেলাল, কিন্তু আর সে আজমে বেলালের বড় সুনাম, আর সে আজমে বেলালের বড় সুনাম, আর সে আজম ওর মালিক বেলালের প্রতি মহবালা মায়াওয়ালা মোহাম্মতওয়ালা। একবার আবুজার গিফারি রাজিয়াল্লাহু সাহাবি, তিনি মসজিদের নবীর সামনে দিয়ে যাইতেছিলেন, জিবরীল আমিন তখন নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সামনে ছিলেন, জিবরীল আমিন তখন বললেন যে হাজা আবুজার, এই যে আবুজার যাইতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আওয়াতারিফুনহু, আপনারা আসমানের ফেরেশতা, আপনারা কি চিনেন এই আবুজারকে? আপনারাও চিনেন, তার মানে আবুজার আপনি চিনেন কিভাবে? ফেরেশতাদের কাজ হলো যাকে আল্লাহ যে দায়িত্ব দেন সেই দায়িত্বটা তিনি বুঝেন, ওইটা নিয়েই ব্যস্ত থাকেন, কি কথা বুঝেন নাই? ফেরেশতা আর একটা কাজ নিয়ে কখনো খেয়ালই করেন না, যার যে দায়িত্ব। তো আবুজার কে? আবুজার কে? উমর কে? উসমান কে? আলী কে? কি? এইসব দুনিয়ার লিস্ট মুখস্ত করা কোন ফেরেশতার দায়িত্ব তো না। জিবরীল আমিন আল্লাহর নবী রসূলগণের নিকট আসতে থাকেন, নবী রসূলদের নিকট আসমান থেকে পয়গাম আল্লাহর বার্তা এবং বহি নিয়ে আসতে থাকেন, কিন্তু আবুজারকে চিনেন কিভাবে? তিনি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আপনারা চিনেন এই আবুজারকে? জিবরীল আমিন তখন বললেন হুয়া আসহারু ইনদানা মিন সূরাতিহি ইনদাকুম, আবুজার এই আপনার মদিনার বাসিন্দাদের নিকট যত প্রসিদ্ধ, আসমানের ফেরেশতাদের নিকট তার চেয়ে বেশি প্রসিদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বিমাযা নালা হাযিহিল ফাযিলা, আবুজার এত বড় সম্মান মর্যাদা লাভ করলেন কিসের কারণে, কোন আমলের বরকতে? জিবরীল আমিন বললেন যে দুইটা কারণ, لِسِرِّهِ فِي نَفْسِهِ وَلِكَثْرَةِ تِلَاوَتِهِ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ, দুইটা কারণে, একটা হলো আবুজার নিজেকে কিচ্ছু মনে করেন না, নিজেকে ছোট মনে করেন, আমরা মনে করি যে আমি আমি বড় হলে, বড় ভাবলে আমি বড়, হাঁটার গতি, বলার গতি এবং চলার গতি এমন যে যে মানে কি দম্ভ কি অহংকার। আর পবিত্র কোরআনের মহান রব্বুল আলামিন বলেন ওয়াইবাদুর রহমানিল্লাযিনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা ফাইযা খাতাবাহুমুল জাহিলুনা কালু সালামা, রব্বুল আলামিন বলেন আমার সঙ্গে যাদের সম্পর্ক সুন্দর থাকে, ভালো থাকে, ওরা জমিনের উপর হাঁটে তো বিনয়ের সঙ্গে হাঁটে, বড় বিনয় বনত হয়ে হাঁটে, দম্ভ নয় হু না, এনি দম্ভ নয় অহংকার নয় গর্ব নয় গরিমা নাই। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তাওয়াজ্জা লিল্লাহ রাফাহুল্লাহ, আল্লাহর দিকে তাকায় যে নিজে ছোট হয়ে পৃথিবীতে চলে, বিনয়ের সাথে চলে, আল্লাহ পাক তাকে ঊর্ধ্বে উঠে দিয়ে থাকেন। হ্যাঁ, তাকাব্বারা ওয়াজাহুল্লাহ, আর যে নিজে অহংকার করে, দম্ভ গর্ব গরিমা করে, আল্লাহ পাক তাকে নিচে নামায় দেন। শুনতেছেন ভাইরা, আল্লাহ যাকে ইজ্জত দেন ইজ্জত তো তার, বিশ্ব খোদা উসকু কৌম তাকে, আল্লাহ যাকে রক্ষা করেন, আল্লাহ যাকে সম্মান দেন, তো কে তাকে ক্ষতি করতে পারে, কে তার সম্মান নিচু করতে পারে? চেরা গেরা এই জাত ভরপুর জাত হারা কাস্তু জানা বিশাল মুসুল জাত, হ্যাঁ, যে চেরাগ আল্লাহ নিজে দ্বারা সারা পৃথিবী ফু দিল, সে চেরাগকে জীবনে কোনোদিন সম্ভব না। মক্কা থেকে তারা এসেছিল কাফের মুর্শিকরা,
আমাদের প্রিয় নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসহায় রসুল তিনি মক্কা থেকে যখন আসতেছিলেন মদিনার দিকে হিজরত করে বারবার তাকায় তাকায় দেখতেছিলেন আর আফসোস করতেছিলেন এবং বলতেছিলেন হে মক্কা আমি যাই না আমি আমি তোমাকে ত্যাগ করে নে তোমার বাসিন্দারা জুলুম করে আমাকে মক্কা থেকে যাইতে বাধ্য করতেছে শুনতেছেন ভাই অনেক মানুষ দেশ প্রেম বুঝে না দেশকে ভালোবাসতে জানে না আমার ভাইরা এই পৃথিবীতে এই এক সুন্নত সম্পর্কে অনেক মুসলমানরা পর্যন্ত বেখবর যে দেশে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করছেন যে দেশে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন সেই দেশের সঙ্গে সেই দেশের মাটির সঙ্গে মহব্বত ভালোবাসা নিঃসন্দেহে প্রিয়া নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় বড় সুন্নত গুলো একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার উপর সর্বপ্রথম বহি নাযিল হয় গায়ে হেরাতে হেরা পর্বতে তো সেখান থেকে আসার পরে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ওয়ারাকা ইবনে নওফল নামক একজন তৌরাত ইঞ্জিলের একজন বড় আলেমের নিকট গেছিলেন হযরত খাদিজাতুল কুবরা যে কি ব্যাপার কারণ হযরত খাদিজা তো এই বিষয়টা প্রথম শুনতেছেন যে জিবরীল আমিন হেরা পর্বতে আসছেন ফেরেশতা আসছেন এবং ফেরেশতা ওহী নিয়ে আসছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকে জড়ায় তিনবার চাপ দিচ্ছেন তিনবার বুকে জড়ায় প্রচন্ড শক্তিতে চাপ দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাত্তা বালাগা মিন্নি আল জুদা আমার যতটা শক্তি ছিল আমার একদম শক্তি শেষ পর্যন্ত পৌঁছে দিচ্ছে এত প্রচন্ড চাপ আরেকটি বেড়াচ্ছে হাত্তা ধনন্তু আল্লাহুল মৌতু আমি তো মনে করছিলাম যে বোধহয় আমি একদম শেষ আজকে আমার মৃত্যু হবে এত প্রচন্ড ভাবে আমাকে চাপ দিচ্ছেন জিবরীল আমিন তিনবার পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারতেছিলেন না তৃতীয়বারের দাবানোর পরে চাপ দেওয়ার পরে তারপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরীল আমিনের সঙ্গে সঙ্গে পুরো পড়ছেন ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম এতটুকু এই পাঁচ আয়াত পুরোটা পড়ছেন জিবরীল আমিনের সঙ্গে শুনতেছেন আমার ভাইয়েরা সীরাতুল কিতাবে আরেক বর্ণনা আছে ওই দিনই এক বর্ণনা সেদিনই আরেক বর্ণনা মোতাবেক দ্বিতীয় দিন জিবরীল আমিন ওখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে এই পা দিয়া মাটির উপরে কঙ্করময় জমিনের উপরে এক প্রচন্ড আঘাত করলেন আঘাতের ছুটে ওখান থেকে ঝর্ণা ধারা প্রবাহিত হয়ে গেল জিবরীল আমিন উজু করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন এইভাবে আপনিও উজু করেন শুনতেছেন ভাইরা ইসলামের শিক্ষা দেখেন কি যে নবুয়ত লাভ করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে উযু নামাজ আরম্ভ হইতেছে বাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু করলেন জিবরীল আমিন দুই রাকাত নামাজ পড়লেন সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই রাকাত নামাজ আদায় করলেন শুনতেছেন ভাইরা কোরআনে কারীমে মহান রব্বুল আলামিন বলছেন ফাসাব্বি বিহামদি রব্বিকা ক্বাবলা তুলুই শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা হে রাসূল আল্লাহর পবিত্রতা আপনি মজবুর হন সূর্য উদয়ের পূর্বে এবং সূর্য ডুববার পূর্বে সূর্যের উদয়ের পূর্বে ফজরের নামাজ সূর্য ডুবার পূর্বে আসরের নামাজ পাঁচ রক্ত নামাজ এটা ফরজ হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেছিলেন তখন মেরাজে যাওয়ার আগ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র দুই ওয়াক্ত নামাজ আদায় করতেন এক ওয়াক্ত হলো ফজর দুই রাকাত আরেকটা হলো আসর তাও তখন ছিল দুই রাকাত শুনতেছেন ভাইরা আপনাদের হয়তো অনেকেই জানা নাই ওলামায় দিন জানেন হাদিস শরীফে আছে নামাজ ফরজ হয়েছিল যে পাঁচ ওয়াক্ত এই প্রথম দুই দুই রাকাত ফরজ হয়েছিল পাঁচ ওয়াক্ত এই চার রাকাত করে না পরে এটাকে বাড়াই দিয়ে চার রাকাতে পরিণত করা হয়েছে জোহর চার রাকাত আসর চার রাকাত এশা চার রাকাত এটা পরে হয়েছে এবং বিকিরের নামাজ আল্লাহ পরে বাড়াই দিয়েছেন কি কথা বুঝুন না ভাই যাই হোক এই প্রসঙ্গটা আসল কারণে এই বিষয়টাও বললাম আজকে অনেক মুসলমানরা আছেন যারা একটু আমল ভালো করলে শুনি নাকি একদম ওলি আল্লাহ হয়ে গেলে গাউসে আজম হয়ে গেলে তখন নাকি তাদের নামাজ মাফ হয়ে যায় প্রিয় বন্ধুরা কি কথা পেয়ারা ওই মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
তিনি দীর্ঘকাল পর্যন্ত গাঢ় হেরাতে সাধনা করতেন। দীর্ঘদিনের সাধনার পরে আল্লাহ পাক যখন তার নিকট ওহি নাযিল করলেন, তাকে নবুয়ত দান করলেন, রসুল বানিয়ে দিলেন, তো সর্বপ্রথম আল্লাহ পাক উযু এবং নামাজ দান করলেন। শুনতেছেন ভাইরা? তো বোঝা গেল যে সাধনার পরে মানুষ যখন কামেল হয়, সাধনার পরে কামেল হলে, হ্যাঁ, উচ্চ মর্যাদা উচ্চারণ হলে, তো আল্লাহর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক আর ভালোবাসা বিনিময়ের জন্য এই তখন থেকে নামাজও আরম্ভ হয়। শুনতেছেন ভাইরা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নামাজ তো পুরোটা নূর, নূর তো নামাজ না পড়লে নূর আসবে কোথেকে? এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষের ঘরের সম্মুখে যদি দড়িয়া থাকে, নহর থাকে, আর সেই নহরের মধ্যে, সেই দড়িয়ার মধ্যে, দিনের মধ্যে পাঁচ বেলা যদি সে গোসল করে, তার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম বললেন, না ইয়া রাসূলুল্লাহ, কোন ময়লা থাকতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন কোন মুমিন দিনের মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে, এইভাবে পাঁচবার আল্লাহ পাকের নূরের দড়িয়াতে এই ডুব দেওয়ার কারণে তার জীবনে কোনো ময়লা থাকতেই পারে না। নামাজ মানুষকে এত ইজ্জত দান করে, এত মর্যাদা দান করে, এত পবিত্রতা দান করে, এত নূরওয়ালা জিন্দিগির অধিকারী বানায় দেয়। সেই নামাজকে বাদ দেওয়া, মুসলমান হইয়া ফের ওলি আল্লাহ এটা কিভাবে কল্পনা করা যায়? ওলি হওয়ার তো তরিকা হলো যে খেলাফে পয়গম্বর কাছে রসুল্লাহামের তরিকার উপরে, তার আদর্শের উপরে যে যত প্রতিষ্ঠিত, সে তত বেশি বড় মাপের ওলি আল্লাহ। শুনতেছেন ভাই? ওলি আল্লাহ হওয়া এটা এই পদ্মা নদীর ভিতরে রাত্রিবেলা গিয়া গলা পর্যন্ত পানির মধ্যে ডুবে থাকলে ওলি আল্লাহ হয় না, হিমালয় পর্বতে দশবার উঠতে পারলে ওলি আল্লাহ হয় না, আর কোন গুহার ভিতরে গিয়ে দশ বছর লুকিয়ে থাকলে ওলি আল্লাহ হয় না। আল্লাহর কসম, ওলি হওয়ার তো একটাই রাস্তা, সেটা হলো গুনামুক্ত জিন্দগি বানানো আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবন অনুসরণ করা, পবিত্র জীবনকে ফলো করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ফলোয়ার যারা, আল্লাহর কসম, তারাই নিঃসন্দেহে ওলি আল্লাহ। নকশে কদম নবী কে হ্যাঁ, জন্নত কে রাস্তে আল্লাহ সে মিলাতে হ্যাঁ, সুন্নত কে রাস্তে আমার মুর্শিদ আরেফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আসগর সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, আমার প্রিয় বন্ধুরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনের নকশা যারা ধরবে তারা সব জান্নাতে পৌঁছবে, তারা সব আল্লাহ পর্যন্ত পৌঁছবে। শুনছেন ভাই? নকশা কদম নবী কে হ্যাঁ, জান্নাত কে রাস্তে আল্লাহ সে মিলাতে হ্যাঁ, সুন্নত কে রাস্তে। অনেক মুসলমানরা আজকাল সুন্নতের তরিকা বাদ দিয়া নানান রকমের মন গড়া কথাবার্তার মধ্যে মশগুল, এবং বেদাতি কর্মকাণ্ডকে এই মুসলমান ভাইরা আবেগের কারণে মনে করে এটাই শহীদ তরিকা, এটাই সুন্নত তরিকা। আমার ভাইরা, আমাদের মৃত্যু তো হবে, তা আমাদের আল্লাহ পাকের নিকট আমরা কি নিয়ে হাজির হব? আমাদের যজ্ঞা, আমাদের খেয়াল, আমাদের আবেগ, আমাদের প্রথা, আমাদের নিজেদের প্রচলিত আচার অনুষ্ঠান? পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন তো আমাদেরকে হেদায়েত দিয়ে বলছেন, মা তাকুম রাসূল ফখুযু ওয়া নাহাকুম আনহু ফানতাহু, আমার রসূল তোমাদেরকে যা দেন সেটা তোমরা গ্রহণ করো, আর যা কিছু থেকে তিনি বারণ করেন সেই সব থেকে তোমরা বিরত থাকো। এইভাবে তোমরা আল্লাহ পর্যন্ত পৌঁছবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহ পাক বলেন, জাল্লা জালালুহু ওয়া মানাওয়ালু, আমার রসূলের জিন্দেগিতে তোমাদের জন্য কমপ্লিট কামেল নিখুঁত সুন্দর নমুনা বুঝবে। আফসোসের কথা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের সঙ্গে আমাদের আমলের মিল না রাইখা আমরা নিজেদের খেয়াল থেকে নানান আমল শুরু করে বলি, কেন, আমি কি সিনেমা হলে গেছি, আমি কি মধ্যে ছিলাম নাকি? আমার ভাইরা, কোন মানুষ যদি নামাজের মধ্যে হঠাৎ করে শুরু করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে, মধ্যখানে আরম্ভ করলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই এক দুশো পাঁচশো বার করে তারপর আল্লাহ একবার, এবার রুকু উঠে গেল। এই লোকের নামাজ কি সুন্নত মোতাবেক নামাজ? কি বার আপনারা কি বলেন? এই লোকটা যে পাঁচশো বার লা ইলাহা ইল্লাল্লাহ ডিগ্রি করলো মাঝখানে, এই লোক কি সুন্নত মোতাবেক নামাজ পড়লো? কেন, লা ইলাহা ইল্লাল্লাহ কি এটা গুনার কাজ? এটা কি কোনো পাপের কাজ? না। তবে সমস্যাটা কোন জায়গায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ যে পড়ছেন, তিনি আমাদেরকে বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যা যেরকম নামাজ আমি পড়ি সেই রকম নামাজ তোমরা পড়বা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ দেখে সেই নামাজের মতো নামাজ, তার উজু দেখেছে উজুর মতো উজু, তার আজান দেখেছে একামত দেখেছে আজান একামতের মতো আজান একামত, তার রোজা দেখেছে তার রোজার মতো আমাদের রোজা, তার হজের মতো আমাদের হজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি আমলকে এভাবে অনুসরণ করার নির্দেশ দিচ্ছেন মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে। মহান আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার রাস্তা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আদর্শের রাস্তা। কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ। আল্লাহ পাক বলেন, হে রাসূল, ওদেরকে বলেন যে তোমরা যদি আল্লাহকে চাও তোমরা আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে মাফ করে তোমাদেরকে ভালোবাসবেন, তোমাদেরকে জান্নাত দান করবেন। শুনতেছেন ভাইরা, আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন, সব গুমরাহির থেকে মুসলমানদেরকে হেফাজত করেন। ভারত এক বুজুর্গ ছিলেন নকশবন্দী তরিকার হযরত মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব ইলাহাবাদী রহমতুল্লাহ আলাইহ, তিনি বলতেন রসুল্লাহ সাল্লাহ ইসলামকে ভালোবাসার দুইটা পদ্ধতি। একটা হলো আল্লাহ রসুলকে ভালোবাসা নিজের খেয়াল মতো নিজের পছন্দ মতো, আরেকটা হলো আল্লাহ রসুল সাল্লাহ ইসলামকে ভালোবাসা রসুল্লাহ সাল্লাহ ইসলামের পছন্দ মতো, তার শিক্ষা মোতাবেক। কি কথা বুঝেন ভাইরা, আমরা যদি আমাদের খেয়াল জেনে যেরকম হয়, আমার খেয়াল, আমার বাপদাদার খেয়াল, আমার হুজুরের খেয়াল, আমাদের খেয়াল আর জজবা মোতাবেক ভালোবাসলাম, এটা ভালোবাসা বটে, কিন্তু আল্লাহ পাক তো আমাদেরকে এটা বলেননি। আল্লাহ পাক বলছেন আমার রসুলকে ভালোবাসবা রসুল বাতলানোর সুন্দর তরিকাতে, এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আমার তরিকাকে যে ভালোবাসলো গ্রহণ করলো সেই প্রকৃতপক্ষে আমাকে ভালোবাসলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমাকে ভালোবাসবে নিঃসন্দেহে আমার সঙ্গে জান্নাতে বসবাস করবে। তো ভারতের বুজুর্গ বলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার যে দুইটা পদ্ধতি, একটা হলো নিজের পছন্দ মোতাবেক তাকে ভালোবাসা, আরেকটা হলো রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দ মোতাবেক ভালোবাসা। নিজের পছন্দে ভালোবাসলে এটার নাম বেদাত, আর রসুলকে ভালোবাসা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দ মোতাবেক, তালিম মোতাবেক, তরবিয়ত মোতাবেক, শিক্ষা মোতাবেক, এটার নাম সুন্নত। আর এই সুন্নত তরিকা মানুষকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেয়। কথা বুঝতেছেন না? যাই হোক, তা আমি যে বিষয়টা বলতে গেছিলাম সেটা হচ্ছে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে যখন ওরাকা ইবনে নওফলের নিকট গেলেন হযরত খাদিজাতুল কুবরা, তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরাকা ইবনে নওফলের নিকট হযরত খাদিজার মরো বংশা পূরণের জন্য যখন এই ঘটনা কি ঘটছিল, গাড়ি হারাতে জিবরীল আমিন আসলেন এবং কি কি ঘটনা ঘটলো এগুলো বিস্তারিত যখন বিবরণ দিলেন, তখন ওয়ারাকা ইবনে নওফল তিনি বললেন যে আরে ইনি তো সেই ফেরেশতা যে ফেরেশতা আসতেন মূসা আলাইহিস সালামেরও নিকট। আর এই ওখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে যাওয়ার আগে হযরত খাদিজা একলা একলা নিজেই একবার চলে গেছিলেন যে ব্যাপার কি ঘটনাটা একটু শুনে আসে, তিনি যে একবার গেছিলেন গিয়ে এই ঘটনা শুনেছেন। হযরত খাদিজার নিকট বিস্তারিত বিবরণ শোনার পর ওয়ারাকা ইবনে নওফল বলছিলেন যে আরে ইনি তো সেই ফেরেশতা যিনি হযরত ঈসা আলাইহিস সালামের নিকট আসতেন, মানে জিবরীল আমিন। কি কথা বুঝেন নাই? আসলে ওয়ারাকা ইবনে নওফল তিনি হযরত ঈসা আলাইহিস সালামের ধর্মের অনুসারী ছিলেন। তো যাই হোক, তো ওই সময় ওয়ারাকা ইবনে নওফল নিজের মনের আবেগ ব্যক্ত করতে করতে বললেন যে ওই সময় যদি আমি থাকি, যে যে সময় আপনি আপনি নবী ওই সময় যদি আমি থাকি যে যখন আপনি দিন ধর্মের ব্যাপক প্রচার করবেন, তা আমি আপনার সে বলিষ্ঠ সহযোগিতা করব, এবং হয় আফসোস এক সময় হবে যখন ওরা আপনাকে আপনার দেশ থেকে বাইর করে দিবে। হ্যাঁ, তো আমি যদি থাকতাম তো আপনার বলিষ্ঠ সাহায্য সহযোগিতা করতাম, তখন আমি জানি না যে আমি এতদিন জিন্দা জিন্দা থাকবো কিনা। তো ওই সময় রসুল সাল্লাহ আলাইসলামের নিকট যখন ওরাকা ইবনে নওফল বলতেছিলেন ওরা তো আপনার উপর জুলুম করবে, ওরা আপনার উপর অত্যাচার করবে, এটাও আরেক বর্ণনাতে আছে, ওরা আপনাকে কষ্ট দিবে, আপনার উপর জুলুম নির্যাতন করবে, রসুল্লাহ সাল্লাহ আলাইসলাম তখন শুনতেছিলেন। যেই ওরাকা ইবনে নওফল বললেন যে হ্যাঁ কি অবস্থা হবে যখন ওরা আপনাকে আপনার দেশ থেকে বিতাড়িত করবে, তাড়াই দিবে, রসুল্লাহ সাল্লাহ আলাইসলাম এতক্ষণে হঠাৎ মুখ খুললেন, আবার মুখ রিজিয়া হুম, তারা আমাকে আমার দেশ থেকে বাইর করে দিলে। শুনতেছেন ভাইয়া?
আমার প্রিয় বন্ধুরা, এই হাদিসের ব্যাখ্যা প্রসঙ্গে মহাদিসের ইকরাম বলেন যে ওয়ারাকা ইবনে নওফল এতগুলো বিষয় বললেন কিন্তু কোনটার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ খুললেন না, নীরব থাকলেন। কিন্তু যখনই বললেন যে তারা তো আপনাকে এই দেশ থেকে তাড়াই দিবে, তো তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে মুখ খুললেন এবং বললেন, আক্ষেপের সাথে বললেন, ওরা আমাকে আমার দেশ থেকে তাড়াই দিবে। শুনতেছেন ভাইরা, এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনের ব্যথা, এটার একটা ব্যাখ্যা হলো দেশের প্রতি মায়া মহব্বতের কারণে তিনি এই কথা বলছিলেন। শুনতেছেন ভাই, এই হাদিসের পাঠ থেকে প্রমাণ হয় নিজের দেশের প্রতি মায়া মহব্বত ভালোবাসা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য সুন্দর। আল্লাহ তাআলা আমাদেরকে নিজের দেশের প্রতি মায়া মহব্বত দান করেন। আল্লাহ আমাদের মাফ করে দেন, আল্লাহ আমাদের সকলের জন্য জান্নাত মঞ্জুর করেন। হ্যাঁ, নামাজ এমন এক ইবাদত যে নিশ্চয় করে ইবাদত। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুরু জীবন থেকে নামাজ শুরু। হ্যাঁ, ইসলাম শুরু তো নামাজ শুরু, ইসলাম শুরু পবিত্রতা শুরু, ইসলামের সঙ্গে পবিত্রতা এই একদমই গলাগলি করে চলতে থাকে, গলাগলি করে চলতে থাকে। মুসলমান অপবিত্র জীবন বলা হইতে পারে না। তিনি পছন্দ করেন, অনেকে নোংরা ভাবে চলে, দাড়ি রাখে বটে, দাড়িতে তেল দেয় না, দাড়ি আশ্রয় না, এই জঙ্গলের মতো বানায় রাখে। এই মানুষগুলো সুন্নত তরিকার খেলাফ দাড়ি রাখতে থাকে, খালি দাড়ি রাখা না, দাড়ির যত্ন নেওয়া চাই। قال رسول الله صلى الله تعالى عليه وسلم من كان له شعر فليسلخه যার চুল আছে শরীরে, মেয়ে মানুষের মাথার চুল এবং পুরুষের এই চুল দাড়ি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা তুমি যত্ন করবা। যত্ন করা কি? মুসনাদে আবি হানিফা কিতাবে আছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যেখানে থাকতেন সবসময় তার সঙ্গে চিরুনি থাকত, চিরুনি দিয়ে তিনি দাড়ি আঁচড়েতেন, মাথার চুল আঁচড়েতেন। কি কথা বুঝতেছেন ম্যাম? তিনি চিরুনি করতেন। এখন এটা করতে গেলে মানুষ মনে করে এটা একটা কি, এটা আরে এটা কি, এটা সুন্নত মিয়া, অপরিচ্ছন্ন থাকা ইসলাম পছন্দ করে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। আমার প্রিয় বন্ধুরা, এই দুনিয়ার জিন্দগি এই চিরদিনের জন্য না, 10,000 বছরের জন্য না, বরং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন যে আমার উম্মতি মা বাইনা সিত্তিনা ইলা সাবঈন, যে আমার উম্মতের সাধারণ বয়স হয় এই 60-70-এর মধ্যে, কেউ হয়তো ব্যতিক্রম হয়, সাধারণত এরকম বয়স 60-70। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এটার উদ্দেশ্য কি, যে অল্প দিন অল্প একটু হায়াত, এর মধ্যে অনন্তকালের সম্পদ তোমাকে জোগাড় করতে হবে। এক সাহাবী আসলেন এবং বললেন যে ইয়া রাসূলুল্লাহ, খায়রুন্নাস, সবচেয়ে ভালো মানুষকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান তাআলা উমরুহু ওয়া হাসানা আমালুহু, যে লম্বা হায়াত পায় আর আল্লাহকে খুব রাজি করার মতো নেক আমল বলা জিন্দেগি বানায়। শুনতেছেন ভাই না, সে হলো সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে দামি মানুষ। আফসোসের কথা, আজকে কোরআন শরীফ আমরা পড়ি না, আমাদের কোরআনে পাক বাচ্চাদেরকেও শিক্ষা দেই না, কি আজব। قال رسول الله صلى الله عليه وسلم مثل الذي ليس في جوفه شيء من القران كالبيت الخريب, যে মানুষের অন্তরে কোরআনের কোন অংশ নাই, তার ঘর, তার দিলটা হলো বিরান ঘরের মতো, সারা বাড়ি সারা ঘর করে না মানুষের, বিরান বাড়ি বিরান ঘর, বিরান বাড়ি বিরান ঘরে মানুষ দুপুর বেলা দেখতে একলা একলা ভয় পায় কিনা ভাই? দুপুরে যদি আপনার ছেলেকে বলেন যে ওই আমাদের সারা বাড়িটার থেকে অমুক জিনিসটা নিয়ে আস, বলে আম্মা আপনি আমি যেতে পারবো না, ভয় পায় কিনা মানুষে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে অন্তরে কোরআন নাই, সেই অন্তরের অবস্থা হলো বিরান ঘরের মতো, সারা বাড়ি সারা ঘরের মতো, নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাযাল কুরআন আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা এই কোরআনকে ধরে, এই কোরআনের বরকতে আল্লাহ পাক তাদেরকে উচ্চ মর্যাদার অধিকারী বানায় দেন, আর কোরআন যারা ত্যাগ করে, এই কোরআন ত্যাগের কারণে আল্লাহ পাক তাদেরকে নিচু বানায় দেন। যারা কোরআনের কারণে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা এত উচ্চের মর্যাদা ওয়ালা হয়েছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমানের কারণে এবং কোরআনের প্রতি ঈমানের কারণে, আল্লাহর প্রতি ঈমান, কোরআনের প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম,
এই নিচু মানুষদেরকে কত উঁচু বানায় দিছে, সারা দুনিয়ার রাজা বাদশাদের সমস্ত রাজমুকুট রাজ সিংহাসনের চেয়ে রাজত্বের চেয়ে রসুল্লাহ সাল্লাহ সাহাবির একটা পায়ের ধুলার দাম লাখো কোটি গুণ বেশি। চিন্তাধারায় বিশ্বাসী কোন মন মানসিকতার দ্বারা আগে থেকে আক্রান্ত, ফের কোরআন করিম বুঝতে চেষ্টা করে এই মানুষটা মারাত্মক ভাবে হোসট খায়, কোরআন শরীফ ভালো মতো বুঝতে পারে না, আগের চিন্তাধারার দাগ মাথায় মস্তিষ্কে মনে থাকার কারণে। আর ফ্রেশ মন নিয়ে যদি কোরআন পড়তে শুরু করে মানুষ, আল্লাহ আল্লাহ কোরআন নূরের অকুল সাগর, শুনতেছেন ভাইরা, কোরআন হচ্ছে নূরের অকুল সাগর। পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলেন, আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হিসাবে আমি যাদেরকে নির্বাচন করছি, যে উলাইকাল্লাযীনা তাহানাল্লাহু কুলুবুহুম লিত্তাকওয়া, আল্লাহ পাক বলেন তাদের অন্তরটাকে আমি তাকওয়ার জন্য নির্বাচিত করছি। ইমতিহান মানে একদম যাচাই বাছাই করে ঝালা, একদম ঝালাই করে বিলকুল আলো করে পূর্ণভাবে যাচাই বাছাই করে তাকে নির্বাচন করছে তাকওয়ার জন্য, তাকওয়া আল্লাহ ভীতির জন্য, ঈমানের জন্য, তাওহীদের জন্য, আল্লাহর মহব্বতের জন্য, আল্লাহর প্রতি আনুগত্যের জন্য, আল্লাহর ভয়ে প্রকম্পিত থাকার জন্য। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন তো তাকে বলে যে আল্লাহর নাম শুনলে তার অন্তরাত্মা কাঁপতে থাকে। আল্লাহ পাক পবিত্র কোরআনে নিজে বলেন, আমার নবীদের নবীর সাহাবীদের আত্মাটাকে আমি ঈমানের জন্য নির্বাচন করে নিচ্ছি, আমার মহব্বতের জন্য নির্বাচন করে নিচ্ছি, আমার ভয়ের জন্য নির্বাচন করে নিচ্ছি, যেটাকে তাকওয়া বলে এক শব্দে। কি কথা বুঝতেছেন না? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম সম্পর্কে পবিত্র কোরআন, কোরআন শরীফের উপর কি ঈমান আনা, ঈমান না আনলে তারপরও কি সে মুসলমান থাকবে? কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন, ওয়াসাবিকুনা আল-আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, আল্লাহ পাক নিজে বলেন যে অগ্রগামী কাফেলা এবং এক নাম্বার যারা, যে তারা আমার নবীর সাহাবীদের মধ্যে যারা মুহাজির কিংবা আনসার। কি শুনতেছেন ভাইরা? যে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদিয়ান, আমি আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, তারাও আমার উপর সন্তুষ্ট। শুনতেছেন ভাইরা? এবং কিয়ামত পর্যন্ত আমার নবীর সাহাবীদের যারা সচ্চা অনুসারী, আমি তাদের উপরও সন্তুষ্ট। এরপরও রব্বুল আলামিন বলেন, ওয়া আ'দাহুম জান্নাতিন তাজরি তাহতাহা আল-আনহার, এবং আল্লাহ তাদের জন্য এখনই জান্নাত একদম রেডি করে রেখে দিচ্ছে। সম্পর্কে মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে যখন এইরকম বর্ণনা দেন, তারপরে আমরা সাহাবিদের ব্যাপারে কথাবার্তা বলতে থাকি যে সাহাবিরা ঝগড়া করছেন, সাহাবিদের মধ্যে মত বিরোধ হয়েছে, সাহাবিদের ভিতরে যুদ্ধ বিগ্রহ হয়েছে। আরে ভাই, যাই হয়েছে, আপনার দাদা এবং নানা দুজনে ঝগড়া করছে, এই বিষয়ে আপনি ইতিহাস দেখবেন যে আমার দাদা আর নানার ঝগড়া আপনারা শোনেন, দেশ জাতি পৃথিবী জানা দরকার। এটা জানার কি আছে? আর কোন উহুদের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কথা কিছু সংখ্যক সাহাবা লঙ্ঘন করার কারণে 70 জন সাহাবি সেখানে শহীদ হয়ে গেছেন। কিছু সংখ্যক সাহাবির ভুলের কারণে এমন ভাবে কাফেররা পাল্টা আক্রমণ করছিল, 70 জন সাহাবি সেখানে শহীদ হয়ে গেছেন। এমনকি রসুল সাল্লাহ আলাই সাল্লামের প্রাণ প্রিয় চাচা হামজা রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত শহীদ হয়ে গেছেন। এমনকি স্বয়ং রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের দানদান মুবারক পর্যন্ত ভেঙে গেছে, এবং তিনি নিজে কঠিন ভাবে আহত হয়ে গেছেন, রক্তাক্ত হয়ে গেছেন। কি আল্লাহ পাক জানলে দেলাল আমার পবিত্র কোরআনে সেই ঘটনা বয়ান করে বলেন, ইনকুম মাইয়ুরিদু দুনিয়া ওয়া ইনকুম মাইয়ুরিদুল আখিরা, আমার নবীর সাহাবীরা যারা তোমরা উহুদের ময়দানে অংশগ্রহণকারী, তোমাদের একদল তো আখিরাতেরই পূর্ণ ফিকিরওয়ালা ছিল, আর একদল তাদের নজর ছিল দুনিয়ার উপর। দুনিয়ার উপর মানে যে এই যে তোমরা গনিমতের মাল যুদ্ধের ময়দানে যেগুলো কাফেররা ফেলে চলে গেছিল সেই গনিমতের মাল উদ্ধার করতে গেছো, আমার নবীর কথার চেয়ে গনিমতের কথার বাদ দিয়া তোমরা গনিমতের মালের উপর নজর দিলা কেন? কি শুনতেছেন না? আল্লাহ পাক নিজে তাদের ভুল সংশোধনের জন্য এইভাবে নিজে পবিত্র কোরআনে আয়াত নাযিল করলেন, কিন্তু সে আয়াতের বাক্যের সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বললেন, ওয়ালাকাদ আফা আনকুম, কিন্তু আমি তোমাদেরকে মাফ করে দিলাম। শুনতেছেন আমার ভাইয়েরা, কোরআন পড়ি নিজের মাথা দিয়া না, নিজের বিবেক দিয়া না, নিজের আবেগ দিয়া না, কোরআন তো কোরআন যা বলে সেই কোরআনের কথাটাকে বুঝার চেষ্টা করি। আল্লাহ পাক কি বলেন আমাদেরকে, কোন পথে ডাকেন, কোনটা গ্রহণ করতে বলেন, সেটা আমরা শোনার চেষ্টা করি, বুঝার চেষ্টা করি, আত্মস্থ করার চেষ্টা করি। নিজের আবেগ আর চিন্তাধারা নিয়ে কোরআন পড়লে তা আমার চিন্তাধারার রঙে কোরআনকে রঞ্জিত করা নয়, বরং কোরআনের রঙে নিজেকে রঞ্জিত করা, নিজের চিন্তাকে রঞ্জিত করা, নিজের ফিকিরকে রঞ্জিত করা, নিজের বিবেককে রঞ্জিত করা, নিজের জীবনকে রঞ্জিত করা, তো তখন মানুষ কামিয়াব হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করে। আমার ভাইয়েরা, এই কোরআন, এই কোরআনের মহব্বত, এই কোরআনের প্রতি শ্রদ্ধা, এই কোরআনের কোরআনের আলোতে নিজের জীবন গড়া, আজকে এটা কোথায় ডক্টর ইকবাল মরহুম তিনি আফসোস করে বলছিলেন যে মঞ্জিলে দার সে ওটু কে হুদি খান গায়ে আপনি বাবলু মে দবায়ে হয়ে কোরআন গায়ে। যে এক জমানা ছিল যখন আরবের মানুষগুলো কোরআন বুকের মধ্যে নিয়ে নিয়ে বিশ্বের আনাচেকানে এসে পড়তে থাকতো, তাদের জীবনের তিলে তিলে রঙে রঙে কোরআন আর কোরআনের জীবন ধারাই প্রবাহিত হইতে থাকতো, তাই না? সেই কোরআনওয়ালা মানুষগুলো বিশ্বে বড় ইজ্জতওয়ালা, বড় সম্মানওয়ালা ছিলেন এবং সারা বিশ্বে তারাই ছিলেন বিজয়ী কাবিলা, তাই না? কোরআনের বরকতে মঞ্জিলে দার সে উঁটু কে হুদি খান গায়ে, একদিকে উঁট চড়াইতেছেন আর একদিকে কোরআনে পাক তাদের বুকে, এবং কোরআনে পাকের তেলাওয়াতে মজগুল, আর এখন মুসলমান দিন রাত গানে মজগুল, বাদ্যে মজগুল, কবিতায় মজগুল, এবং নানান দুনিয়ার ফেতনা ফাসাদে মজগুল। এই ইন্টারনেট, এই টেলিভিশন, এই ফেসবুক, এর ভিতরে তামাম সব নষ্টামিতে ডুবে আছে আজকে মুসলমানরা, মুসলিম সন্তানরা। কি হলো আজকে মুসলমানদের? আমার প্রিয় বন্ধুরা, এই জীবনটা দামি, বড় মূল্যবান, এই মূল্যবান জীবন আল্লাহ পাক এই সকল স্বাধীনতা, এই সকল লাগানহীনতা, এই সকল স্বেচ্ছাচারিতার জন্য তো আল্লাহ পাক দেন নাই। আল্লাহ পাক জেলা জেলা রহমান বলে পবিত্র কোরআনে বলছেন, যারা নিজের মনের এই স্বেচ্ছাচারিতা ত্যাগ করে দিয়া আল্লাহ পাকের হুকুমের অধীন জিন্দগি বানাবে, আল্লাহর ভয় ভালা জিন্দগি বানাবে, আল্লাহ পাক বলে নিঃসন্দেহে তারাই হবে জান্নাতের অধিকারী। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, আমাদের সর্বস্তরের মুসলমানদেরকে কবুল করেন, আমাদের বৃদ্ধদেরকে কবুল করেন, এবং আমাদের যুবক তরুণদেরকে কবুল করেন, আমাদের পুরুষদেরকে কবুল করেন, আমাদের নারীদেরকে কবুল করেন, সমস্ত মুসলমানকে আল্লাহ পাক জান্নাতের জন্য কবুল করেন। আমার ভাইরাই, ক্ষণস্থায়ী দুনিয়ার প্রতি মোহ মায়া আমাদেরকে ধ্বংস এবং বরবাদ না করে দেয়। তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আর দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফের, দুনিয়া এটা মুমিনদের জন্য তো একটা জেলখানার মতো, আর কাফেরের জন্য পুরো দুনিয়াটা একটা জান্নাত। জান্নাতে কোনো বাধা নাই, কোনো বিপত্তি নাই। জান্নাত কি? যে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলান মিন গাফুরির রহিম। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, এই দুনিয়ার জীবনে তোমরা আমার কথা মানবে, আমি যা বলি সেটা শুনবে, তা আমি তোমাদেরকে অনন্তকালে সুখের ঠিকানা জান্নাত দান করব, সেখানে তোমাদের যা ইচ্ছা তোমরা তাই করবে, যা মন চাইবে সেটাই তোমরা পাবে, যা মুখে বলবে সেটাই তোমরা পাবে। শুনতেছেন না? রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ জান্নাতের মধ্যে যখন অবস্থান করতেছে, হঠাৎ দেখে পাখি উড়ে যেতেছে, আর সে মনে ভাবতেছে, উহু এটা যদি ভেঙে খেতে পারতাম, একদম ধুনা পাখি সঙ্গে সঙ্গে তার সামনে হাজির হয়ে যাবে। এবং সূরা আর রহমানের ভিতরে মহান রব্বুল আলামিন বলেন, ওয়ালিমান খাফা মাকামান, ওয়ালিমান খাফা মাকাম রব্বিহি জান্নাতান। জীবনের সর্বক্ষেত্রে যারা আল্লাহকে ভয় করে চলবে, আল্লাহ পাক বলেন তাদেরকে আমি আজিম শান দুই দুইটা জান্নাত দান করব। কয়টা জান্নাত দেয়? দুই দুইটা জান্নাত এক এক মোমেন্টকে আল্লাহ পাক দান করবেন যা আল্লাহকে ভয় করে চলে। এবং আল্লাহ পাক বলেন, ও জান্নাল জান্নাতাইনি দান, সে ওই জান্নাতের মধ্যে বাগবাগান, বাগবাগান যে থাকবে, আল্লাহ পাক বলেন যে
সেই সেই জান্নাতের বাগবাগানের ফলগুলো আমার বন্দার একদম নিকটবর্তী থাকবে। নিকটবর্তী কি? যে তার তীরে ইবনে কাসীরে, তার তীরে মাজারিতে, তার তীরে বয়ানুল কোরআনে লিখছেন যে কোন জান্নাতি দাঁড়ায় আছে, কোনো নড়তে হবে না, দাঁড়ানো অবস্থাতেই ফল তার মুখের কাছে, সে খাইছে, বসে আছে, ফল খাইতে চাইলো, ফল একদম তার মুখের কাছে পৌঁছে গেল, এমনকি শুয়ে আছে, সে দেখলো যে ফলটা খাবে, একদম ফল শোয়া অবস্থাতে তার মুখে চলে আসবে, সেখানে বসে বসে সে শুয়ে শুয়ে ফল খাইতে থাকবে, কোনো নড়তে চড়তে হবে না। ও জানালো জান্নাতের দান, সে জান্নাতের সুখের ঠিকানা, সে সুখের জিন্দগি, সে আনন্দের জিন্দগি। প্রিয় বন্ধুরা, তার জন্য এই দুনিয়ার জিন্দগিতে একটু কষ্ট স্বীকার করি। স্বাধীনভাবে চলতে পারে না, কিন্তু সে মানুষ মনে করে কোন রকম আমি এখানে কাটায় দিই, মুক্তি পাইলে তখন তো আমার সুখের জিন্দগি, আরামের জিন্দগি। অনুরূপ ভাবে মোমেন্ট মনে করে পৃথিবীতে এখানে তামাম দুনিয়াটা ভোগ করার জন্য আল্লাহ আমাকে পাঠান নাই, হালাল খাবো, আল্লাহর বন্দেগী করবো, জান্নাতে যাবো, অনন্তকাল সেখানে উল্লাস করতেই থাকবো। হিন্দুস্তানে এক বুজুর্গ ছিলেন হযরত শেখ আব্দুল কুদ্দুস গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহ, তিনি অভ্যস্ত ছিলেন অনাহারে অর্ধাহারে থাকার, খাওয়া দাওয়া করতেনই না, অল্প কিছু খাইলেন, কয়েক বেলা না খায়া আল্লাহ পাক ইবাদত বন্দেগীর মধ্যেই মজবুত থাকতেন, এর মধ্যেই তিনি মজা পেতেন। কি কথা বুঝতেছেন না? তো ওনার সঙ্গে সঙ্গে ওনার স্ত্রীরও একই অভ্যাস হয়ে গেছে, উনিও কয়েক বেলা না খায় না খায় থাকতেন। তো একদিন ওনার স্ত্রী ক্ষুধার যন্ত্রণায় কাতর হয়ে কাঁদতে কাঁদতে ওনার নিকট আসলেন এবং বললেন যে স্বামী, আর আমার সহ্য হয় না, আমি আর সহ্য করতে পারি না। স্ত্রীকে সান্ত্বনা দেওয়ার জন্য কিছুক্ষণ তিনি তার সঙ্গ দিলেন এবং কিছু বুঝাইলেন, বললেন, স্ত্রী যখন শান্ত হয়ে গেলেন তখন তিনি বললেন যে বিবি, যারা ওর সবর করলো ইনশাআল্লাহ আমি জান্নাত মে যাকে খাইগে, বেগম একটু আর সবর করো, আর একটু ধৈর্য ধরো, আর একটু সবর করো, ইনশাআল্লাহ জান্নাতে গিয়ে আমরা খাবো। শুনতেছেন ভাইয়া, দুনিয়া এই যা খুশি তা করতে থাকার জন্য না, যা খুশি ভোগ করার জন্য না, ভোগের দুনিয়া না, ভোগের ঠিকানা তো জান্নাত, ভোগ করার ঠিকানা হলো জান্নাত। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াবনা উমর, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা মারীদ আও আবিরু সাবীল ওয়ুদ্দ নাফসাকা মিন আহলি কুবুর, হে আব্দুল্লাহ ইবনে উমর, এই পৃথিবীতে এইভাবে থাকো যেভাবে কোনো মুসাফির থাকে, হ্যাঁ, কাআন্নাকা মারীদ আও আবিরু সাবীল ওয়ুদ্দ নাফসাকা মিন আহলি কুবুর, মৃত্যুর আগে তুমি মনে করো যে আমার তো বস মৃত্যু হয়ে গেছে, আমি কবরস্থানে আছি, মানে সবসময় মৌতের কথা বারবার স্মরণ করতে থাকা, এই মানুষ এত বড় ক্ষমতাওয়ালা, এত বড় দাপটওয়ালা, এত উচ্চশীল, হ্যাঁ, কত কিছু হাই হাই জিন্দগি, মৃত্যু আসলো মুহূর্তে সবচেয়ে মার হয়ে গেল, কিছুই বাকি থাকলো না, আকার কাজা বা হোস তো বেহোস কর গেই, হাঙ্গামায় হায়াত তো খামোশ কর গেই, মৃত্যু আসে মুহূর্তে সারা জীবনের যত প্ল্যান প্রোগ্রাম ছিল বিস্মার করে ফের চলে যায়। আমার প্রিয় বন্ধুরা, এই দুনিয়ার জিন্দগি নিয়ে কেন আমরা আখেরাত থেকে গাফিল থাকবো? এক বুজুর্গের এক কিতাবের মধ্যে দেখলাম যে রাস্তা দিয়ে যাইতেছে এক বুজুর্গ বলি আল্লাহ, তিনি আল্লাহকে নিয়ে মজবুল এবং ব্যস্ত, হঠাৎ তিনি দেখতে পারেন যে কোন একটা লোক আসতেছেন অপরিচিত, আর সেই তিনি বললেন ওই অপরিচিত মানুষটা, আসসালামু আলাইকুম, বললেন যে হুজুর আমি মালাকুল মৌত, আপনার যান কবচ করার জন্য আসছি। ওই বুজুর্গ বলি আল্লাহ তখন বললেন যে ভাই তুমি এত দেরি করছো কেন, আমি সেই কতকাল থেকে অপেক্ষা যে তোমার তুমি আসছে তোমার মাধ্যমে তো আল্লাহর নিকট যাবো, তুমি আসোই না ভাই, তোমার বললেন জলদি করো আমাকে নিয়ে আসলো রব্বুল আলামিনের কাছে। ফেরেশতা তখন বললেন যে হুজুর আপনি জলদি করেন না, আপনার কোনো মনের আরজু থাকলে পুরা করেন। উনি বললেন কোনো আরজু নাই, এক আরজু, আমি আমার মাওলার কাছে যাবো, হ্যাঁ, নিকাল যায় দন্তে মুখে নিয়েছে এই দিল কি হাসরত এই আরজু হ্যাঁ, একটাই আরজু যে আমি আমার মাওলার কাছে যাবো। ফেরেশতা বললেন হুজুর সুযোগ পাইছেন, করেন যদি কিছু করতে চান। ওই বুজুর্গ আল্লাহর বলি তখন বললেন ঠিক আছে আমি একটা কাজ করি, আমি নামাজে দাঁড়াই, আমি যখন নামাজ পড়তে থাকবো সেজদা যখন যাব সেজদার মধ্যে তুমি আমার যান কবর করবা, যাতে আমার মাওলা দেখতে থাকেন আমার বান্দা সেজদা করতে করতে আমার নিকট আসতেছে। আল্লাহ তাআলা আমাদের জিন্দেগিটাকে এইভাবে কবুল করেন, লেখ দাও পেশে দায়ে পেশে খুদা فستر آیت الجسد ملک الترا بس بنا لکینا خواہ ملکہا ملک آن سجدہ مسلم کل مرا مرانا جلد روی رحمت اللہ علیہ بولین ایک سجدہ ہزار و لاکھوں کو دی بادشاہی تکی بیشی دانی ملوان بیشی مددار ایزو میرے مسلمان تیری دنیا جنو کانگا گٹی کرونا کانگو جہے مولا اپنا بندگی آمان کے نصیب کریں سجدہ آمان کے نصیب کریں نماز آمان کے نصیب کریں اپنا جنو کانگا کٹی کرا توفی کا آمان کے دان کریں رسول پاک صلی اللہ علیہ وسلم بولین شاسترین مندر کی کال کیا ہوتے اللہ پاک عروس سایہ دان کربین خاص رحمت سایہ دان کربین تر مدے ایک تصریح ہلو اور رجل ذکر اللہ خالیان ففاضت عینا جی مسلمان نیک جو نے اللہ جنو کان چل چپ تھی پانی جھول چل تو کیوں نہ اسے کہنے اکلاس اللہ جنو کان چل رسول پاک صلی اللہ علیہ وسلم بولین ایک بندہ کے کال کیا مطلب بلال العالمین آرو سے سایہ دان کربین سنتے سن بھائی یہ چوکر پانی بڑو دامی بڑو ملوان ایک بزرگ بول سکے جی یہ آنسو ہے ندامت کے بجھا دیں گے جہنم کو یہ چوکر پانی گناگار بندر چوکر پانی ایک تو دامی ایک تو ملوان ایک تو پاور فل جی یہ چوکر پانی جہنم اگن کے نبھانے کھمتا رکھے سنتے سن بھائی ہاں عجیب معاملہ ایمان والا تو ایمان ایک تو دام ایک تو تاپ ایک تو پاور جی رسول پاک صلی اللہ صلی اللہ علیہ وسلم بولیں جہاں نے کی پوسرات رو پر دیا نیچے جہنم اوپر پوسرات اور اوئی پارے جنت ایک پوسرات پار ہوتے تھک بے جہاں مومن تو جہنم نیچے تک چیز کر دیا بولیں جزیا مومن فَإِنَّا نُورَكَ يُتْفِئُ نَارِ اے مومن تمہیں جلدی پار ہو تمہار ایمان نور ہمار جہنم اگل کے نمی بیر سنتے سن بھائر ہاں ایمان ایسا دامی دور قال رسول اللہ صلی اللہ تعالی علیہ وسلم من قال لا الہ الا اللہ دخل الجنہ جب سنگے لا الہ الا اللہ تک بے لا الہ الا اللہ تک نشن دے جنت کو درد پوچھے دے سنتے سن بھائر ایو رسول پاک صلی اللہ تعالی علیہ وسلم بولے کون مسلمان دی پوچی دین تر جیونے ایک شکل بھائی کوریا لا الہ الا اللہ ذکر کرے تو قیامت دن حشر مٹھے جکن سے آسبے ایک کلمہ نور تر چہرہ پورنیمار چاندر مت جھلمل کرتے تھے ہمارا ہمت کرب ان شاء اللہ প্রতিদিন একশো তোমার লাগে আল্লাহ করবো ইনশাআল্লাহ তাআলা আল্লাহ আমাদের সকলকে তৌফিক দেন সমস্ত মুসলমান পুরুষ নারী সকলকে আল্লাহ পাক তৌফিক দান করে আরে ভাই এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বড় দামি বড় মূল্যবান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানওয়ালু বলেন লাউ আন্না সামাওয়াতি সাবা ওয়া আমিরাহুন্না গাই ওয়া আরদিনা সাবা মুযিনা ফী কিফাতিন লা ইলাহা ইল্লাল্লাহ فی کفت لما ربهن لا الہ الا اللہ سات آسمان ایر مدد جا آسے ہے نا بے شمار ترکہ منڈولی چار شروع تمام سب اور سب کا مقدمین اس سب کا ملے جدی ایک پلہ رکھا ہوئے اور مومن مندر ایک بار لا الہ الا اللہ کے اور ایک پلہ رکھا ہوئے نشن دہے لا الہ الا اللہ پلہ بھاری ہوئے ہمارے بھائی رہا এত দামি লা ইলাহা ইল্লাল্লাহ আমরা চায়ের দোকানে বসি রাস্তাঘাটে চুর রাস্তায় দাঁড়াই কথাবার্তা বলি দিনরাত দুনিয়ার কথা কত দুনিয়ার কত কিছু আলোচনা আমরা তো জিকির কম করি কোরআন শরীফের মহান রব্বুল আলামিন বলছে ঈমান ওয়ালারা তোমরা তো আল্লাহর জিকির বেশি বেশি করবা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা وَسَبِّحُوهُ بُكْرَةً وَأَصِيلًا ایک بزرگ سلیم شاہ بندنی پھول پوری رحمت اللہ علیہ بارو بار جنی رسول اللہ صلی اللہ علیہ وسلم کی شکل دیکھتے ہیں ایتو نیکوٹ تھے کہ دیکھتے ہیں رسول صلی اللہ علیہ وسلم کے جو رسول صلی اللہ علیہ وسلم چکو مبارکر لال لال جیکھا گلو پر جندو تینی اس پر سو دیکھتے بیسی رہے ہیں سے شاہ بندنی صاحب پھول پوری رحمت اللہ علیہ وسلم بولیں بھائی مسلمان را اللہ ذکر قربا ذکر ذاکر کو مذکور تک پہنچاتا ہے اللہ ذکر قربا اس ذکر تمہارے اللہ کو جلد پہنچے دے ذکر بندہ کے ذکر والا کے اللہ کو جلد پہنچے دے کرن حدیث شریف ایسے رسول پاک صلی اللہ علیہ وسلم بولیں جے مہان رب العالمین بولیں من ذکرنی فی نفسی ذکرتو فی نفسی جے بندہ ہمار ذکر کرے ہمار کے سرن کرے اکلا اکلا আমি তাকে স্মরণ করি একলা একলা আমার জাকারনি ফি মালাই জাকারতু ফি মালাইল খায়রি মিনহু আর যে বান্দারা এক জামাত এক মজলিসে মাহফিলে আমি আল্লাহর জিকিরে মশগুল হয়
আমি এক মাহফিল বানাই, সেই মাহফিলে বান্দাদের স্মরণ করতে থাকি। সেই মাহফিল কিসের মাহফিল? হ্যাঁ, সেই মাহফিল হলো বিশিষ্ট ফেরেশতাদের মাহফিল, সেই মাহফিল হলো আল্লাহ পাকের নবী রাসূলদের রূহ সম্বন্ধের মাহফিল। আল্লাহ পাক সেখানে এই জিকিরওয়ালা বান্দাদের স্মরণ করতে থাকেন। আসমানে আরশ আজমে রব্বুল আলামিন যেই বান্দাকে স্মরণ করেন তার ঠিকানা কি জাহান্নাম হবে না জান্নাত? কি কথা বুঝেন না ভাই? আমার ভাইরা অনেক মুসলমানরা আজকে জিকিরেরও বিরোধিতা করে, মুসলমানরা কত কথা এসা বলতে থাকে, ইদানিং শুরু যে করলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা যাবে না। হ্যাঁ, কত কথা, আমিন আসছে বললে এটাও ঠিক না, আবার নামাজ এটা ঠিক না ওটা ঠিক না, ভিতরে নামাজ তিন রাকাত পড়লে এটাও ঠিক না, কত কেসেমের বক্তৃতা। আমার প্রিয় বন্ধুরা, এই বিষয়ে একটা কথাই বলবো, সেটা হচ্ছে রাসূল কোরআনে কারীমে মহান রব্বুল আলামিন বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, যে এই পৃথিবীতে সবচেয়ে বেশি আমাকে ভয় করে, ভয় করার মতো ভয় করে তো উলামায়ে দ্বীন। কথা বুঝতেছেন আপনারা? এবং প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম গণি হচ্ছে নবীদের ওয়ারিস, আলেম গণি নবীদের ওয়ারিস। এই কথা কেন বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি কথা হেদায়েত এবং সমগ্র মানব জাতির কল্যাণ এবং মুক্তির জন্য গাইড লাইন, দিক নির্দেশনা। শুনতেছেন ভাইরা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমদের বিষয়টা কেন বলবেন? কারণ তিনি তো আসছেন দুনিয়াতে সমস্ত মানুষদেরকে জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাতে নেওয়ার রাস্তা বাতলানোর জন্য। কিভাবে মানুষ জান্নাতে যাবে, কিভাবে মানুষ আল্লাহকে পাবে? তো তিনি বলবেন ঈমানের কথা, তিনি বলবেন ইবাদতের কথা। তো আলেমদের মর্যাদাটাকে পৃথক ভাবে বর্ণনার দরকারটা কি পড়লো? কেন? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বে সে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এক নবী, কোন এক নবী দুনিয়ার থেকে চলে গেলে আল্লাহ পাক সে মানব জাতির হেদায়তের জন্য আরেক নবী পাঠাইছেন, আরেকজন চলে গেলে আরেক নবী পাঠাইছেন। কিন্তু আমাদের প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক খাতিমুন নবীন মানায় পাঠাইছেন, তিনি সর্বশেষ নবী, তার পরে আর কোন নবী আসবে না। এবং তিনি পরিষ্কার বলছেন, লা নবিয়্যা বাদি, আমার পরে কোন নবী আসবে না। কি কথা বুঝতেছেন ভাই? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যেহেতু কোন নবী আসবে না, এই পৃথিবীতে মানুষদের মানুষরা আল্লাহকে চিনবে কিভাবে, আল্লাহকে জানবে কিভাবে, আল্লাহর হুকুম আহকাম এগুলো তারা হাসিল করবে কিভাবে? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টাকে স্পষ্ট করার জন্য বলছেন, আমার পরে এই বিশ্বের মানুষ দিন শিখবে, আসমানি কিতাব শিখবে, ইসলামের আহকাম এবং বিধানগুলি শিখবে উলামায়ে দিন থেকে। আমার কথাটা আপনারা বুঝতে পারতেছেন? এবং এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টাকে আরো স্পষ্ট করে বলছেন, ফাইনাল আম্বিয়া লাম ইউয়ারিসু দিনারান ওয়ালা দিরহামান, নবী রাসূলগণ কাউকে দিনার দিরহাম টাকা পয়সার মালিক বানান না, ওয়ারিস বানান না। ইন্নামা ওয়ারাসুল ইলম, নবী রাসূলগণ ওয়ারিস বানান তো আসমানি ইলমের, আসমানি বিশ্বের মানুষদেরকে বললেন, আমার পর হে বিশ্ববাসী তোমরা দিন শিখবে উলামায়ে দ্বীনের নিকট থেকে। কিন্তু বর্তমান বিশ্বে অনেক আবেগী মুসলমানরা যারা মনে করেন আমি তো দিন জানতে চাই, আমি ইসলাম সম্পর্কে জানতে চাই, তার এই আবেগটা সুন্দর এবং এটা অত্যন্ত প্রশংসনীয়, কিন্তু আবেগ পূরণ করতে গিয়া ইসলামের এই যে ইসলাম জানার যে মূল পদ্ধতি, ইসলাম নিতে হয় নবীর নিকট থেকে, আর নবীর নিকট নবীর পরে একমাত্র উলামায়ে দ্বীনের নিকট থেকে। এই মূল চেইন অফ কমান্ড, এই মূল নীতির ব্যাপারে যে সকল মুসলমানরা বেফিকির বেখবর হয়ে গেছেন, তারা যে কারো থেকে ইসলামের কথা শুনলে মনে করে হ্যাঁ আচ্ছা শুনি, আচ্ছা ওনার থেকে নেই, এই করে পৃথিবীর বহু মানুষরা মূল ইসলামের ধারা থেকে বিচ্যুত হইতে থাকে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করে। কি কথা বুঝতেছেন ভাই? আমরা এই এত কাল থেকে এই উপমহাদেশে আমাদের এই মুসলমান ভাইরা বিশ্বের কোন প্রান্তে, যেমন আপনার মিশরে যাবেন ওখানে দেখবেন সাফি মজাবের অনুসারী বেশি, আপনারা শুনতেছেন ভাইরা, সাউথ আফ্রিকার বিভিন্ন যে আলাদা আলাদা এক এক দেশ আছে, ওইসব এলাকায় গেলে যেমন সুদান আছে আরো ওরকম আশপাশে কিছু দেশ, ওখানে গেলে দেখা যাবে যে ওদিকে মালিকি মজাবের অনুসারী বেশি। সৌদি আরব যাবেন, ওখানে হাম্বলি মজাবের অনুসারী বেশি। আর ইরাকে এবং তুরস্কে এবং সিরিয়াতে এবং আমাদের ভারত উম আছে দেখবেন যে হানাফি মজাবের অনুসারী বেশি। কি আপনারা শুনতেছেন ভাইরা? কিছু লোক বর্তমান সময়ে মজাবের বিরুদ্ধে ব্যাপক অপপ্রচার করতে থাকে যে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম তো বলছেন আমাদেরকে কোরআন আর সুন্না মানতে, কোরআন আর হাদিস মানতে, মজাব আসলো করতে গিয়ে। এই কথা বুঝেন না ভাইরা? এই যে লোকগুলো এই কথা বলে মজাব আসলো করতে গিয়ে, মজাব কি কোন ব্যক্তির খেয়ালের নাম, ব্যক্তির মতবাদের নাম? মজাব তো হলো কোন ব্যক্তির মতবাদ না, বরং কোরআন সুন্নারই বিশ্বের সারা আলেমদের ব্যাখ্যার নাম। কথা বুঝেন না ভাইরা? সাফি মজাব একটা মজাব, এই সাফি ইমাম সাফি রহমতুল্লাহ এর নামে কোরআন সুন্নাহর ব্যাখ্যাটা পরিচিত হয়ে ওটাকে সাফি মজাব বলে। অর্থাৎ ইমাম সাফি রহমতুল্লাহ আলাই কোরআন সুন্নাহর যে ব্যাখ্যা দিচ্ছেন, এই সাফি মজাব মানে ইমাম সাফির মতবাদ না। হাম্বলি মজাব মানে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই রসুল্লাহ সাল্লাহ আলাই সাহেব 23 বছরের জিন্দগি আর পবিত্র কোরআনের আলোকে শরীয়তের হুকুম আকামের যে ব্যাখ্যা দিলেন সেই ব্যাখ্যাটার নাম হলো হাম্বলি মজাব। হযরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বিখ্যাত আলেমে দ্বীন ছিলেন, অনেক বড় ফকিহ ছিলেন, অনেক বড় মুহাদ্দিস ছিলেন, হাদিস বিশারদ ছিলেন। তিনি কোরআন সুন্নাহর আলোকে যে ব্যাখ্যা দিয়েছেন সেই ব্যাখ্যাটা বিশ্বের মুসলমানদের কাছে মালিকি মজহাব নামে পরিচিত হয়ে গেছে। আমার কথা আপনারা বুঝতেছেন না? এই মজহাব কোন ব্যক্তির মত না। হযরত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির যে কোরআন সুন্নাহর আলোকে ব্যাখ্যা সেই ব্যাখ্যা বিশ্লেষণটাই হানাফি মজহাব নামে পরিচিত হয়ে গেছে। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যে কোরআন সুন্নাহর যে ব্যাখ্যা দিতেন তার পদ্ধতি ছিল তখনকার পৃথিবীর এই শ্রেষ্ঠ 40 জন বড় মাপের আলেম মুহাদ্দিস ফকিহকে তিনি নিয়ে বসতেন। এই একটা ফকিহদের একটা বোর্ড ছিল, এই বোর্ড নিয়ে বসতেন এবং এক একটা মশলার উপরে আলোচনা তুলতেন। বলো তো উজুর ফরজ কয়টা? শুনতেছেন ভাইরা? আপনারা বলুন উজুর ফরজ কয়টা এবং প্রত্যেকে দলিল প্রমাণ পেশ করুন। এই 40 জন মানুষ, এই প্রত্যেকে হাজার হাজার হাদিস এক একজনের কাছে, 30 পারা কোরআন তাদের চোখের সামনে, 30 পারা কোরআনের বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ তাদের সামনে, এই সবটাকে সামনে রেখা এক একটা বিষয়ের উপর আলোচনা করতেন। তো আলোচনার পরে তখন একদম মজবুত শক্তিশালী বলিষ্ঠ দলিল প্রমাণাদির আলোকে তখন তারা ফয়সালা করতেন। এই সব দলিল প্রমাণ আলোকে আমরা বুঝলাম উজুর মধ্যে ফরজ এতটা, সুন্নত এতটা, এই কাজগুলো করলে তখন উজু কামেল হবে আর এই কারণে উজু ভঙ্গ হবে। কি কথা বুঝতেছেন ভাইরা? এখন যে বিশ্বে কিছু মানুষ আবেগে প্রচার করেন যে কোরআন সুন্নাহ থেকে আমাদের দিন শিখতে হবে, তারপরে আমরা সবাই মিলে এই দোকান পাট ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি বাদ দিয়ে এখন আমরা নিজেরা কোরআন হাদিস পড়ে উঠ থেকে মোস্তামশাইল আমরা উদ্ধার করতে পারবো ভাই? আমাদের জন্য সম্ভব হবে? তা আমরা কিভাবে কোরআন সুন্নাহর উপর আমল করবো? তাহলে এই মানুষগুলোর বক্তব্যের সার কথা দ্বারা যে মজহাব যদি বাদ দিয়ে দেওয়া হয়, মজহাবের ব্যাখ্যা তো না, তা আমরা আপনাদেরকে কোরআন হাদিসের আলোকে যা বলি আমাদেরটা মানবেন। এই মানুষগুলোর কথার অর্থ তো এই দাঁড়ায়, আমরা কোরআন সুন্নাহর রেফারেন্সে যা বলি, ওনারা যে কোরআন সুন্নাহর রেফারেন্স দেন তাদের মতো মানুষদের কোরআন সুন্নাহর রেফারেন্সের মধ্যে এইটার তাদের এলেমের পরিমাণ বেশি না ইমাম সাফি রহমতুল্লাহর এলেম বেশি? তাদের এলেম বেশি না ইমাম মাহমুদ ইবনে হাম্বলের এলেম বেশি? তাদের এলেম বেশি না ইমাম মালিক রহমতুল্লাহর এলেম বেশি? তাদের এলেম বেশি না ইমাম আবু হানিফা রহমতুল্লাহর এলেম বেশি? আমি আপনাদেরকে একটা একটা কথা বলি, আপনারা শুনছেন যে সাফি মজাব যার নামে পরিচিত তিনি হযরত ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি। তারিখে বাগদাদ কিতাবের মধ্যে খতিবে বাগদাদি তিনি লিখতেছেন যে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমার যখন কোন রকম জরুরি বিষয় দাঁড়ায় তা আমি 2 রাকাত নামাজ পড়ে হযরত ইমাম আবু হানিফার কবরে যাই এবং সেখানে গিয়ে আল্লাহর নিকট দোয়া করি। হযরত ইমাম আবু হানিফার বরকতে আমি ওখানে গিয়ে যতবার দোয়া করছি আল্লাহ পাক সব দোয়া কবুল করছেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই সেই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে এত বেশি শ্রদ্ধার নজরে দেখেন, এবং ইমাম শাফি রহমতুল্লাহ এক উস্তাদ ছিলেন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলী, আরেক উস্তাদ ছিলেন ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলী, এই দুজনই হযরত ইমাম আবু হানিফার শিষ্য। আপনারা শুনতেছেন ভাইরা, ইমাম শাফি রহমুল্লাহ নিজে বড় আলেম, বড় ফকির, বড় মহাদ্দিস, কিন্তু তার যে উস্তাদ, দুইজন উস্তাদই হচ্ছেন হযরত ইমাম আবু হানিফার শিষ্য। এবং শুধু তা না, সেই উস্তাদদেরকে তিনি এত শ্রদ্ধার নজরে দেখেন যে হযরত ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলতেন যে আমি যখন আমার উস্তাদ ইমাম মোহাম্মদ রহমুল্লাহর নিকট এলেম অর্জনের জন্য যাইতাম, তিনি যখন কথা বলতেন তা আমার মনে হইত যে কানা মুহাম্মাদুল ইজা তাকাল্লামা কাআন্নাল কুরআন উনজিলা আলাইহি, যখন তিনি কথা বলেন আমার মনে হয় যে তার জবানের উপর যেন এই মাত্র কোরআন নাযিল হচ্ছে। এত বড় এলমের অধিকারী ছিলেন হযরত ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি। আমার প্রিয় বন্ধুরা, এই ভারত উপমহাদেশে যারা যত বড় বড় আলেমুল আমাদের নাম শুনেন, বড় মহাদ্দেশ, বড় ফকির, বড় আউলিয়া, সব তো হানাফি মজাবের অনুসারী। কি শুনতেছেন আপনারা? আপনারা কি মুজাদ্দিদ আব্দুস সালামের নাম শুনেন নাই? তিনি কোন মজাবের লোক? হানাফি মজাবের লোক না। মুজাদ্দিদ আব্দুস সালামি কি মুশরিক ছিলেন? মুজাদ্দিদ আব্দুস সালামি কি কাফের ছিলেন? মুজাদ্দিদ আব্দুস সালামি কি গুমরাহ ছিলেন? কি হলো আজকে আমাদের মুসলমান ভাইদের? ইমাম মুজাদ্দিদ আব্দুস সালামি রহমতুল্লাহ আলাই, ইমাম শাহরুল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাই, শাহ আব্দুল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাই, তারা যখন নামাজ পড়তেন তা আমিন তা আমিন আসতে বলতেন, তারা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তেন না, তারা ভিতর এক সালামে তিন রাকাত পড়তেন, তারা নামাজের ভিতরে শুরুতে একবার আল্লাহ আকবরের সময় হাত উঠাইতেন আর বারবার হাত উঠাইতেন না, তো তারা তাদের নামাজকে সুন্নত বিরোধী ছিল। তারা কোরআন সুন্নার এলেমের সাগর হওয়া সত্ত্বেও নবীর বিরুদ্ধে তারা পুরো জিন্দগি কাটায় গেল। এই ভারত উপমহাদেশের সমস্ত মুসলমানরা এই যে মুজাদ্দিদ আব্দুস সালামিকে অনুসরণ করে, শাহরুল্লাহ মুহাদ্দিস দেহলভীকে অনুসরণ করে, তো তারা কি তারা নিজেরাও গুমরাহ ছিলেন? তাদের অনুসারীরাও সব গুমরাহ, জাহান্নামের জাহান্নামের ক্ষিপ্ত নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। কি হলো আজকে মুসলমানদের? আমার প্রিয় বন্ধুরা, যে বড় বড় ভয়ঙ্কর গুমরাহির মধ্যে আজকে মুসলমানরা নিমজ্জিত হচ্ছে, একটাই শুধু কারণ, সেটা হচ্ছে ওলামায় দিন থেকে দূরে থাকা। ওলামায় দিন থেকেই দিন শিখতে হবে, এই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া এই ফর্মুলার ব্যাপারে বেফিকির হওয়া, এটার কারণেই আজকে গুমরাহির রাস্তা তৈরি হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেন, সমস্ত মুসলমানকে হেফাজত করেন। আমি বলছিলাম যে আমি তেলাওয়াত করছিলাম কোরআন শরীফের যে আয়াত, মহান রব্বুল আলামিন বলেন আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিন জাতিকে আমি সৃষ্টিত করছি আমার ইবাদতের জন্য। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু পর্যন্তই মানুষের জিন্দগির কাজ হলো মহান রব্বুল আলামিনের বন্দেগি, আর বন্দেগি হওয়া চাই সুন্নত তরিকার উপরে। আর আল্লাহর বন্দেগির মূল কথা হলো বন্দা আল্লাহকে নারাজ না করে, হাজার ইবাদত করে কিন্তু নারাজও করে। কি কথা বুঝুন নাই? এরকম হলো যে দিন রাত বাবার হাজার খেদমত করে, হঠাৎ উঠে একটা ঈদ পারলো বাবার মাথার উপরে, তো কি ফায়দা হলো ভাই? কি কথা বুঝতেছেন ভাইরা? আমার প্রিয় বন্ধুরা, এজন্য আমরা ইবাদত বন্দেগিও করবো আর চব্বিশ ঘন্টা ফিকির রাখবো, এক মুহূর্তের জন্য আল্লাহ আমার উপর নারাজ রহন। ভিন নারীর দিকে নজর না করা, এই জবানের দ্বারা গীবত না করা, এই অন্তরে কারোর প্রতি হিংসা না রাখা, এই অন্তরে অহংকার না রাখা, কাউকে গালি গালাজ না করা, কারো উপর জুলুম অত্যাচার না করা, কারো হক নষ্ট না করা। ফাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিম মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান তো তাকে বলে অন্য সব মুসলমান যার হাত আর জবান অত্যাচার থেকে নিরাপদ হয়ে যায়। আর হাদিসে বলছেন আল মুসলিম মান সালিমা নাসু মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যে মুসলমান তাকে বলে যার হাত এবং জবান অত্যাচার থেকে সর্বশ্রেণীর মানুষ নিরাপদ হয়ে যায়। কি কথা বুঝেন না ভাইরা? এই না যে মুসলমানদের জন্য অমুসলিমদের উপর জুলুম করার কোন অধিকার আছে, কোন অবকাশ আছে? কোন অবকাশ নাই। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলতেন আলাম রার আল্লাযীন লা ইউযুনা যার ওয়ালা ইউযুনা শার, আর জান্নাতি কাফেরের মানুষ তো তারা যারা কোন নাফরমানির কাজে রাজি হয় না, এবং যারা একটা পিঁপড়াকে পর্যন্ত কষ্ট দেয়, আল্লাহর মহব্বতের রাস্তা তারই তসবি তাহমিলের দ্বারা অতিক্রম হয় না, বরং আল্লাহর মখলুকের প্রতি মহব্বত, সহানুভূতি, সহমর্মিতা, মানুষের খেদমত এটাও কর্তব্য। যতক্ষণ পর্যন্ত এক বন্দা আরেক বন্দার উপকার করে, মহান রব্বুল আলামিন নিজে ওই বন্দার রহমতে, বন্দার প্রতি রহমত নুসরত মদদে পরিপূর্ণ থাকে। কত বড় কথা, মানুষের প্রতি আমি কি করলাম, কিন্তু মহান রব্বুল আলামিনের রহমত আর মদদের অধিকারী হয়ে গেলাম, এইটুকু আমলের উসিলাতে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন। হ্যাঁ, আজকে কি অবস্থা যে আমল হয়, আমল করি কিন্তু আজগরের উপর জুলুম করি, আমল করি কিন্তু সুন্নত মোতাবেক আমল করি না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন তামাসসাকু বিহা ওয়া আযু আলাইহা বিন নওয়াজিল। তোমাদের কর্তব্য হলো তোমাদের রসূলের সুন্নাত তোমরা মজবুত ভাবে ধরবা। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। এবং রসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, সব গুনার কাজ তুমি ত্যাগ করে দিলে তুমি সবচেয়ে বড় ইবাদত করো। এই হাদিসে পাকের আলোকেই হাকিমুল উম্মত মাওলানা আসাদ আলী ফারুক রহমতুল্লাহ বলতেন, এক একটা গুনাহ ত্যাগ করা লক্ষ লক্ষ তাহাজ্জুদের চেয়েও বেশি দামি। এক একটা গুনাহ ত্যাগ করা, অনেক ভাইরা নেক আমলে অভ্যস্ত কিন্তু এখন পর্যন্ত গুনাহ ত্যাগ করতে অভ্যস্ত নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের তৌফিক দেন এবং কবুল করেন। আমার ভাইরা খোলাসা এতটুকু, ঈমানুল ইসলামের দৌলত আল্লাহ পাক দান করেছেন, এটা কদর করি, গুনাহ থেকে বাঁচার চেষ্টা করি, সুন্নত মোতাবেক জিন্দেগি বানাই, আর কোন আল্লাহ ওয়ালার সঙ্গে সম্পর্ক রেখে চলি। আমার ভাইরা উলামায় দ্বীনের সঙ্গে জুড়ে থাকি, উলামায় দ্বীনের সঙ্গে জুড়ে থাকি। আমার ভাইরা আল্লাহর ওয়াস্তে উলামায় দ্বীনের সঙ্গে জুড়ে থাকি। হকানি উলামাদেরকেই এই পৃথিবীতে এই জীবনে দ্বীনের রাহবর, দ্বীনের পথ প্রদর্শক মনে করি, অন্য কাউকে নয়। কোন ডক্টর, কোন মাস্টার, কোন প্রফেসর, কোন চিন্তাবিদ, কোন ইসলামের কোন গবেষক, ইসলামের কোন পণ্ডিত পশ্চিম কারো তারা মুসলিম জাতির জন্য পথ প্রদর্শক নয়। মুসলিম জাতির পথ প্রদর্শক একমাত্র পিয়নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম পরে এই মুসলিম জাতির পথ প্রদর্শক কেবলমাত্র ওলামায় দিন, কেবলমাত্র ওলামায় দিন, কেবলমাত্র ওলামায় দিন। এবং আপনাদেরকে আমি আরো পরিষ্কার করে বলি, এক হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মুসলমানরা শোনো, যে ইয়াসফাউ ইয়াউমুল কিয়ামতি আল আমবিয়া, কিয়ামতের দিন আল্লাহ পাকের নিকট সুপারিশ করবেন নবী রাসূলগণ, সুম্মাল ওলামা তাদের পরেই সুপারিশ করবেন আলে ওলামাগণ, সুম্মা সুহাদা তাদের পরে সুপারিশ করবেন আল্লাহ পাকের নিকট শহীদগণ। আপনারা শুনতেছেন ভাইরা, এখানে কি কোনো ডক্টরের কথা আছে, কোন ইসলামিক গবেষকের কথা আছে? কি হলো আজকে মুসলমানদের, মুসলমানরা যে কেউ একটু কথা সুন্দর বলতে পারে, হ্যাঁ খুব গুছায় গুছায় ভালোভাবে বলতে পারে, আর যদি পঞ্চাশটা একশোটা বই পুস্তকের রেফারেন্স দিতে পারে, চাই সে বুখারি শরীফ নিজে পড়তেও পারে না, কারণ বুখারি শরীফ তো আরবিতে লেখা, ডাইরেক্ট নিজে পড়তেও পারে না, মুসলিম শরীফ পড়তে পারে না, অথবা স্বামী পড়তে পারে না, কিন্তু ইংরেজি বাংলা উর্দু বইটাই দেখে অনুবাদ ওর থেকে রেফারেন্স দিয়ে দিয়ে বলতে পারে। তো অনেকে, অনেক মানুষের এখন তবিয়ত মেজাজ এরকম হয়ে গেছে, বিশেষ করে যারা টেলিভিশন আর এই দুনিয়ার রং তামাশা দেখতে অভ্যস্ত, তো একজনের ধুম কতগুলো তুফারে রেফারেন্স শুনলে তখন মনে করে আমি বাপরি কি জানা জানে লোক। দেখি না বো সুরতে সাহানা, আমি যাদের এলমের পরিমাণ এরকম, পুয়ার ব্যাং সে খালি নাচানাচি লাফালাফি করতেছিল, কি ব্যাপার, আমি সমুদ্রে বাস করি, পুয়ার ব্যাং মনে করছে আমি সমুদ্রে বাস করি, তো সেজন্য সে লাভ দেয়। ও যদি সমুদ্র দেখত তাহলে কি এই কুয়াটাকে সমুদ্র মনে করতে পারত? একই মোহাম্মদ মাওলানা আসাদ আলী ফারুকি রহমতুল্লাহ আলাইহি বর্ণনা লিখছেন, আমার কথা কি আপনারা বুঝেন ভাই না, জলবায়ু এলাকার নাম কি সাদুল্লাহপুর, আরে সাদুল্লাহপুর হোক না যাই হোক, এটা তো হজরত গাজী ইমামউদ্দিন রহমতুল্লাহ এলাকা, গাজী ইমামউদ্দিন রহমতুল্লাহ এলাকা, আল্লাহ তাআলা ওনাকে
জান্নাতে উচ্চ মকাম দান করেন। হযরত হাকিম রহমত মাওলানা থানভীর রহমাতুল্লাহ ঘটনা লিখছেন যে বাদশাহ পুরান যুগের বাদশাহ হাতির পিঠে সওয়ার হইয়া উজিরদেরকে সঙ্গে নিয়ে কোথাও যাইতেছিলেন। রাস্তার মধ্যে এক জায়গাতে হঠাৎ রাস্তার পাশ থেকে লাফ দিয়া একটা ব্যাগ আইসা হাতির মাথার উপর দিছে লাফি লাফি দিয়া ফের দৌড় গিয়া ওখানে এক জায়গায় বসছে। কতক্ষণ পর আবার দৌড় দৌড়তে দৌড়তে গিয়া ওই এক লাফে ওইটা হাতির মাথায় লাফি ফিরে বারবার এরকম একটু পরে আবার দৌড় আর সেই রাজার হাতির মাথায় জমছে লাফি। বাদশাহ ওখানে থামছেন। তো পুরানো যুগের বাচ্চারা উজিরদের উজির যাচ্ছেন বড় জ্ঞানী গুণী বলে হে উজির এদিকে আসো বলো ব্যাপার কি হাতির রাজার হাতির মাথায় লাঠি মারে ব্যান ঘটনা কি রহস্য কি আমাকে বুঝায় বলো। উজির বলল যে যা পোনা আমি এখনই বুঝায় বলতেছি। পরে গেছে উজির গিয়া ওই আপনার ওই যে ব্যাংক ব্যাংক যেখানে বসে থাকে না ওইখানে গিয়ে ব্যাংকটাকে সরাই দিয়ে দেখে যে ব্যাংকের ওই পাতার নিচে একটা পুরানো ফুটা পয়সা ফুটা পয়সা পরে দেখে তখন ওই ফুটা পয়সাটার ওখান থেকে উনি নিয়ে সরে গেছে দূরে একদিকে। পরে ব্যাংক আসছে ওখানে আইসা চুপ করে ঝিম দিয়ে বসে আছে সংকুচিত নড়ে চড়ে না লাফিও না নড়ে চড়েও না চুপচাপ। তখন উনি বললেন যে স্যার যে ওই যে ওর নিচে যে ফুটা পয়সা আছে ওইটার ওই গরমে লাভ দিয়ে এসে এসে আপনার হাতির হাতির মাথায় লাঠি দিতেছিল পুরো পয়সাটা আমি সরাই ফেলছি তো এখন আর লাঠি দেয় না কথা বুঝছেন না ভাইরা। আমার প্রিয় বন্ধুরা আমরা অনেকেই এরকম আসছি যে ইসলাম সম্পর্কে আমরা জানতে তো আগ্রহী একজন ডক্টর একজন মাস্টার একজন প্রফেসর একজন ইঞ্জিনিয়ার মুসলমান প্রত্যেক মুসলমানের অন্তরেই চায় যে আমি কোরআন সম্পর্কে জানবো আমি ইসলাম সম্পর্কে জানবো কিন্তু জানতে গিয়ে আমরা এই যখন একটু আমাদের জানার পরিমাণ বেশি হয় অনেক সময় আমরা সেটাকে সামলাইতে পারি না আমরা আবেগে ভুল করে বসি কি কথা বুঝেন না ভাইয়া। তো আমাদের আবেগ তো আমাদেরকে জান্নাতে নেবে না আমাদেরকে জান্নাতে পৌঁছাবে কোরআনের আলো হ্যাঁ রসুল সাল্লাহ আলাইসাল্লামের জীবনের আলো সেই কোরআনের অমলিন আলো রসুল সাল্লাহ আলাইসাল্লামের জীবন আদর্শের অমলিন আলো যাতে আমরা পাই সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে যাতে আমরা আমাদের আবেগের দ্বারা তাড়িত হয়ে এক্সিডেন্ট না করে বসি। আল্লাহ আমাদেরকে এবং সমস্ত মুসলমানকে কবুল করেন সকলকে আল্লাহ লাঞ্ছনা থেকে এবং গুমরাহি থেকে এবং জাহান্নাম থেকে হেফাজত করেন। ওয়াহুর দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিল কারীম।
মাওলানা ইমামুদ্দিন গাজী রহমাতুল্লাহ আলাইহির বংশধরদের কিছু যুবক ভাই এবং আরো এলাকার অন্যান্য যুবক ভাইদের উদ্যোগে এই মাহফিলের আয়োজন যুবক ভাইদের পক্ষ থেকে বিশেষভাবে দোয়ার আবেদন করা হয়েছে। যুবক ভাইদের অনেকেই এসএসসি পরীক্ষার্থী অনেক যুবক ভাই রয়েছেন বেকার তারা বিশেষভাবে দোয়া চাইতেছেন আর এই মাহফিলের সভাপতি জেনারেল বাজান এবং জেনারেল বোন অসুস্থ ওরা সুস্থতার জন্য বিশেষভাবে দোয়া চাওয়া হয়েছে এবং এলাকার অনেক যুবক ভাই দেশের বাইরে আছেন প্রবাসী তাদের জন্য বিশেষভাবে আয়োজক যুবক ভাইদের পক্ষ থেকে দোয়ার আবেদন করা হয়েছে।
الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبارك وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبارك وسلم اللهم اغفر لنا وارحمنا اللهم عافنا واعف عنا اللهم صل لنا وجعلنا لك اللهم كل خير لكل مسلم ومسلمة اللهم عافنا عافتنا في الأمور كلها وعجلنا من خزي الدنيا وعذاب الآخرة اللهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ربنا آتنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه رب اغفر وارحم وانت خير الراحمين اللهم حبب الينا الايمان وزين في قلوبنا وكره الينا الكفر والفسوق والعصيان اللهم اغفر لنا ما قرن আয় আল্লাহ আমাদেরকে হেদায়েত নসীব করেন, আয় আল্লাহ কামিল নূর আমাদেরকে দান করেন, কুফর থেকে শিরক থেকে বিদআত থেকে সকল গুমরাহি থেকে আমাদেরকে হেফাজত করেন, সমস্ত মুসলমানকে হেফাজত করেন, আয় আল্লাহ জান্নাতের পথে আমাদেরকে পরিচালিত করেন, জাহান্নামের রাস্তা থেকে আমাদেরকে হেফাজত করেন, নফস শয়তানের ফুকা থেকে আমাদেরকে বাঁচান, আয় আল্লাহ সমস্ত মুসলমানের উপরে বেশুমার রহমত নাযিল করেন, মুসলমানদের ঘরে ঘরে বরকত নূর নাযিল করেন, কোরআনের পাকের মহব্বত আমাদেরকে দান করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নতের মহব্বত আমাদেরকে নসীব ফরমান, মুসলমানদেরকে আপসের মহব্বতের সাথে জিন্দগি কাটানোর তৌফিক দান করেন, মুসলমানদের আপসের ফিতনা ফাসাদ বিশৃঙ্খলাকে দূরীভূত করে দেন, আয় আল্লাহ আমাদের দেশের উপর রহমত নাযিল করেন, আয় আল্লাহ আমাদের দেশটা এত সুন্দর, এ দেশের এত বেশুমার আলেম ওলামা হাফেজে কোরআন মুফতি সাহেব আউলিয়া কেরাম, এত বেশুমার নামাজি এবং দিনদার লোকদের মাশাআল্লাহ যারা আপনার সামনে সিজদায় মাথা লুটিয়ে দেয়, আয় আল্লাহ নির্মাণ মালিক আমাদের সুন্দর দেশের উপরে বেশুমার রহমত আপনি নাযিল করেন, আমাদের দেশকে আয় আল্লাহ দিন দিন উন্নতি অগ্রগতি সমৃদ্ধি নসীব করতেই থাকেন, আমাদের দেশের সমস্ত জরুরত সমূহ আসমানি খাজানা থেকে আপনি পুরো করে দেন, শুনতে থাকি যে আমাদের দেশের শেষ গ্যাস সংকট অনেক প্রকট, আয় আল্লাহ আমাদের গ্যাসে আমাদের জমিনের নিচে অফুরন্ত গ্যাসের ভান্ডার আপনি নসীব ফরমান, অফুরন্ত গ্যাসের ভান্ডার নসীব ফরমান, আমাদের দেশে মুসলমানদের কল্যাণে এই জমিনের ভিতরে অবৈধ গ্যাসের তেলের খড়ি আপনি নসীব ফরমায় দেন, সেই গ্যাসের তেলের খড়ি থেকে সে তার উত্তোলন করার এবং সংরক্ষণ করারও শক্তি এবং তৌফিক সামর্থ্য আমাদের দেশকে আপনি নসীব ফরমান, আল্লাহ তখন ফেতনা ফাসাদ বিশৃঙ্খল আমাদের দেশ থেকে দূর করে দেন, আল্লাহ এদেশের মুসলমানদের কদমকে আপনি জমায় দেন মজবুত করে দেন, আল্লাহ এদেশের মুসলমানদের ইমান ইসলাম জিন্দগিকে আরো মজবুত থেকে মজবুত করে বানায় দেন, আল্লাহ আমাদের দেশ থেকে বিশ্বের মুসলমানদের জন্য আদর্শ দেশ হিসাবে আদর্শ মুসলিম দেশ হিসাবে আপনি কবুল ফরমান, আল্লাহ আমাদের দেশে সব যারা দেশের রাষ্ট্র এবং সমাজের কর্মদার যারা পরিচালক যারা খেদমতদার তাদেরকে নিজের জীবনকে মানুষের কল্যাণে অধিক নিবেদিত করার তৌফিক দান করেন, আর আল্লাহ তারা বিশৃঙ্খল আপনি দূর করেন, এত খুনা খুনি মানুষকে আপনি দূর ফরমায় দেন, মানুষের প্রতি মানুষের মহব্বত দান করেন, সন্তানের প্রতি বাবা মায়ের মহব্বত মা বাবার প্রতি সন্তানের মহব্বত আদর নসীব ফরমায় দেন, স্বামীদেরকে স্ত্রীদের প্রতি সহকর্মী হওয়ার তৌফিক দেন, স্ত্রীদেরকে স্বামীদের প্রতি মহব্বত করার শ্রদ্ধাশীল হওয়ার খেদমত গুজার হওয়ার তৌফিক দান করেন, যারা এই মানুষের উপরে জুলুম করে জুলুম থেকে নিবৃত্ত হওয়ার তৌফিক দান করেন, যারা মানুষের হক নষ্ট করে হক নষ্ট করা জুলুম অত্যাচার করা থেকে বিরত হওয়ার তৌফিক দান করেন, আল্লাহ যারা মানুষকে কষ্ট দেন তারা মানুষদেরকে যেন শান্তি দেন আরাম দেন, মানুষকে সম্মান করতে পারেন সেই তৌফিক দান করেন, সেই উন্নত মানবীয় চরিত্রের গুণাবলী দ্বারা আমাদের সকলকে আপনি ধন্য করেন সমৃদ্ধ করেন, আল্লাহ গাজী মাহমুদ্দিন রহমতুল্লাহ মোস্তফাকে আপনি বহুত বরণ করেন, ওনার বংশধরের উপর রহমত নাযিল করেন, আল্লাহ আজকে মাহফিলের যারা আয়োজক ব্যবস্থাপক যারা এতে সহযোগিতাকারী যারা এখানে অংশগ্রহণকারী সকলকে কবুল করেন, আল্লাহ সকলের মর্তবা বুলন্দ করেন, সকলকে দুজাহানে পুরস্কৃত করেন, সকলকে দুজাহানে সম্মানিত করেন, আল্লাহ যে সকল উদ্দেশ্যে ওনারা দোয়া চাইছেন সকল উদ্দেশ্য আপনি পুরা করেন, সব মুখের আস্থান করেন, রোগীদেরকে আপনি সেবা দান করেন, যে সকল যুবক তরুণ বন্ধুরা এই মাহফিলের আয়োজক ওইসব যুবক তরুণ বন্ধুদের জীবনে আপনি রহমত দান করেন, বরকত দান করেন, ওদেরকে সৌভাগ্য দান করেন, ওদের খানদানের উপর রহমত নাযিল করেন, আল্লাহ সারা জীবন জীবনভর এই মাহফিল এই দিন মাহফিল করতে থাকার তাদেরকে তৌফিক দান করেন, এলাকাবাসী মুসলমান ভাইয়েরা তাদের এই মাহফিলের জন্য যে ভরপুর সহযোগিতা করছেন হামেশাই সম্মিলিতভাবে দিন মাহফিল করার তাদেরকে সকলকে তৌফিক দান করেন, এত প্রশ্ন স্বীকার করে ভাইয়েরা এই লম্বা সময় যেমন দিনের কথা শুনছেন, আল্লাহ সকলের প্রশ্ন স্বীকারকে আপনি কবুল করেন, সকলের অন্তরে আপনার মহব্বত দান করে কবুল দান করে, আল্লাহ আমাদের জীবনের যত ভুল আছে ত্রুটি আছে আল্লাহ দুনিয়ার কেউ না থাকলে আপনি তো জানেন, আল্লাহ আমাদের সমস্ত ভুল ত্রুটি আপনি মাফ করে দেন, এলাহি রব্বুকা আসি আতাকা মুকররাম বিদুনুল মুকদ্দারাতা ফাইন তামফি বানকা আলিজাকা ফাইন তাতুল ফামাই ইয়ুফসিবাকা, আল্লাহ আমরা বিচারের দল
আপনার দুয়ারে হাজির আল্লাহ আমাদের ভিক্ষা দেয়, আল্লাহ আপনার দিকে ক্ষমা ভিক্ষা চায়, আপনার রহমতের ভিক্ষা চায়, আপনার দিকে জান্নাত ভিক্ষা চায়, আপনার সন্তুষ্টি ভিক্ষা চায়, জীবনটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সুন্দর রঙে আমাদের রঞ্জিত করার তৌফিক দান করেন, সেই পথে চলার তৌফিক দান করেন, নফস শয়তানের ধোঁকা থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ মেহরবান মালিক, এলাকার যে সকল ছেলে যে সকল ভাইয়েরা বিদেশে আছেন, প্রবাস জীবনে আছেন, তাদের উপরে সুশান্তি আর ইজ্জত রহমত বরকত বেশুমার আপনি দান করেন, শান্তিতে রাখেন, দেশে শান্তি আর আত্মীয় ফিরে আসার জন্য তৌফিক দান করেন। আল্লাহ সমগ্র মুসলিম জাহানের রহমত নাজিল করেন, সমগ্র মুসলিম জাহানের তামাম ফেতনা ফাসাদ পেরেশানি উনি দূর করে দেন। যেখানে মুসলমান বা মজলুম নির্যাতিত হেফাজত করেন, জীবনের হেফাজত করেন, ধন সম্পদের আপনি হেফাজত করেন, আল্লাহ তাদেরকে স্থায়ী ভাবে সম্মানজনক জীবনের ব্যবস্থা আপনি করে দেন। আল্লাহ আমাদের তমাম দোয়া যাচ্ছে, আল্লাহ নিজ দয়া কবুল করেন, নিজ মেহরবানিতে কবুল করেন, আমাদের কাউকে বঞ্চিত করেন না, আমাদের কাউকে মাহরুম করেন না। আল্লাহ আমাদেরকে যদি আপনি জান্নাত দেন তা আপনার তো কোনো কমি হবে না, আল্লাহ আমরা যদি জাহান্নামে যাই তো আপনার কোনো লাভ হবে না, আল্লাহ আপনি আমাদেরকে নিজ দয়া মাফ করে দেন, এই দয়া নিজ দয়া মাফ করে দেন, নিজ মেহরবানিতে মাফ করে দেন, নিজ মেহরবানিতে মাফ করে দেন। সমস্ত মুসলমানকে মাফ করে দেন, আমাদেরকে কামে হেদায়ত দান করেন, সমস্ত মুসলমানকে কামে হেদায়ত দান করেন, আল্লাহ অমুসলিমদেরকে দ্বীন ইমান ইসলাম কবুলের তৌফিক দান করেন, আল্লাহ যে সকল ইসলামের দুশ্মনরা ইসলামের বিরুদ্ধে নানান রকমের চক্রান্ত ষড়যন্ত্রে লিপ্ত, আল্লাহ তাদেরকে আপনি হেদায়ত দেন, তাদেরকে ইসলামের সৌন্দর্য উপলব্ধি করার তৌফিক দান করেন, তাদেরকে ইসলামের দীক্ষিত আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার ষড়যন্ত্রকারী ছিলেন, কিন্তু আপনার দয়া হয়েছে সেই ওমর ইসলামকে ধ্বংস করার জন্য চক্রান্ত লিপ্ত, আপনি চাইলে তাদেরকে হেদায়ত দিয়া ইসলামের বড় খাদ আপনি বানিয়ে নিতে পারেন। আল্লাহ বিশ্বের যে সকল অঞ্চলে মুসলমানরা করুণভাবে নির্যাতিত, মুসলমানদের ইজ্জতের ইন্তজাম করেন, হেফাজতের ব্যবস্থা করেন, আর নির্যাতনকারীদেরকে ইসলামের খাদেম বানায় দেন, ইসলামের খাদেম বানায় দেন, ইসলামের খাদেম বানায় দেন, জিন্দা রাখেন তো আপনার সন্তুষ্টির সাথে, দিন ইমান ইসলামের সাথে জিন্দা রাখেন। আল্লাহ যখন আমাদেরকে দুনিয়ার থেকে নেবেন, আল্লাহ আপনার খুশির সাথে, আপনার রহমতের ছায়াতে, আপনার রহমতের কোলে আমাদেরকে তুলে নিয়ে ربنا 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 تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين صلى الله عليه وسلم।
আমাদের প্রান্তীয় পীর মুর্শিদ আরবিল্লাহ হুদাতওয়ালা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বরকাতহুম এর আত্মশুদ্ধি ও জীবন গঠনমূলক প্রতিটি অডিও বয়ান এখন সরাসরি সারা বিশ্বে সম্প্রচার হচ্ছে আলহামদুলিল্লাহ। আমরা হুদাতওয়ালা দামাত বরকাতহুমের বয়ানগুলো নিজ নিজ দোস্ত আহবাব এবং বন্ধু মহলে এর ব্যাপক প্রচার করব এবং তাদের দিন জিন্দিগি গড়ার জন্য এই বয়ানগুলো শোনার বিষয়ে খুব উৎসাহ দিতে থাকব। বয়ান শেষে হজরতের অডিও বয়ান আপলোড করে দেওয়া হয়। নেট অ্যাড্রেস www.khankabidi.com খানকার স্পেলিং KHANQAHBD.com খানকা এবং বিডির মাঝে কোনো স্পেস নেই। আরো সহজে নিজ নিজ মোবাইলে যদি আপনি বয়ান পেতে চান তাহলে যেই মোবাইল হোয়াটসঅ্যাপ সাপোর্ট করে আপনি হোয়াটসঅ্যাপ নিজে খুলুন, আর খোলা থাকলে আপনি হোয়াটসঅ্যাপ থেকে মুফতি শহীদুসসালাম কাসিমি 01715801869 এই নম্বরে পাঠিয়ে দেন। পাঠানোর সহজ পদ্ধতি হলো আপনি নাম সেভ করুন। সেভ করার পর নামের ডান পাশে তিনটা অপশন থাকবে, মাঝে অ্যাটাচ ক্লিপ আছে, অ্যাটাচ ক্লিপে আপনি ক্লিক করলে ছয়টা অপশন আসবে, একটা থাকবে কন্ট্যাক্ট মিটেই দ্বিতীয় লাইনের শুরুতে। এতে আপনি যখন ক্লিক করবেন তখন কন্ট্যাক্ট যত আছে নাম এগুলো চলে আসবে, যে নামটাতে হোয়াটসঅ্যাপ চালু আছে ওই নামটা আপনি বের করে নামে ক্লিক করেন, তারপরে আসবে নিচে ডান দিকে সেন্ড, সেন্ডে ক্লিক করলে নাম চলে আসবে আমার কাছে। কখনো আমরা এমন নাম্বার এবং নাম পাঠাবো না যেটাতে হোয়াটসঅ্যাপ চালু নেই, অথবা চালু ছিল বর্তমানে সেটা তিনি আর ব্যবহার করেন না, চালান না, এমনটা আদৌ একবারের জন্য পাঠাবো না। আপনার নাম অ্যাড করে নেওয়ার পর গ্রুপের একটা মেসেজ যাবে, গ্রুপের নাম হলো বয়ানে শাহ আব্দুল মতিন বিন হুসাইন। এর শুরুতে 1, 2, 3, 4, 5 বিভিন্ন সংখ্যা থাকতে পারে, এই সংখ্যাগুলোর অর্থ হলো গ্রুপ এক পূর্ণ হওয়ার পর 2, 2 পূর্ণ হওয়ার পর 3 শুরু হয়েছে। এখানে 1, 2, 3 কোনো বৈশিষ্ট্য নাই, সব একই বিষয়। এই গ্রুপটা শুধু হযরত আলা দামাত বরকাতুহুমের বয়ান বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পাওয়ার জন্য করা হয়েছে, এখানে আমরা কেউ নিজেদের মতামত কখনোই দেব না। আপনি নাম এবং নাম্বার পাঠাবেন, যে নাম আপনাকে দেওয়া হলো এটা মসজিদ নববীর মিনারা এবং গুম্বদওয়ালা একটা আইকন আছে, সেটা আমারই নাম্বার, এ নাম্বারে আপনি সবসময় পাঠাবেন। গ্রুপের মধ্যে আমরা কখনোই কেউ পাঠাবো না, কোনো কিছু জানার দরকার হলে আমরা গ্রুপের মধ্যে কেউ জানাবো না, গ্রুপের বাইরে আমরা সবসময় জানাবো।